exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shatto Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আরো একবার ওয়েলকাম করছি প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার মঞ্চে, কে স্বীকার করতে যাচ্ছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিব্রিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি সদ্য কৈশোর পার হওয়া 18 বছরের তরুণ সবুজ। সবুজ এসেছেন সুদূর নাটোর থেকে। পড়াশোনায় বেশ মেধাবী, বন্ধুদের নিয়ে আড্ডা দিতে ভালোবাসেন। মা বাবা আর বড় ভাইকে খুব ভালোবাসেন সবুজ। এত অল্প বয়সের জীবনে কোন সত্য আজ সবুজ আমাদের জানাতে এসেছেন তা শুনতে চলুন কিব্রিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে আমাদের সঙ্গে রয়েছে সবুজ বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর জানব ওর অপরাধ, এবং তারপর অপরাধের পরের যে প্রায়শ্চিত্ত কিংবা অপরাধের পরের যে ইফেক্ট সেটা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে, আমরা শুরু করি এবং একেবারে ছোটবেলা ব্যাকগ্রাউন্ড থেকে শুনবো। হ্যাঁ বল।
জি, সবার প্রথমে আমার মানে ছোটবেলা যখন আমার মানে জন্ম হওয়ার আগের ঘটনা আমার শোনা কথা, সেটা সেখান থেকে আমি শুরু করতে চাই। আমার বাবা, আমার বাবারা, বাবা চাচারা তিন ভাই, তিন ভাইয়ের অনেক জমি জমা আছিল। জমি জমার মধ্যে আমার বাবা চাচারা তখন অশিক্ষিত ছিল, মানে কেউ টু পর্যন্ত কেউ থ্রি পর্যন্ত পড়ছে, অশিক্ষিত ছিল। তো তারা জমি বিক্রি করে খাইতো, জুয়া খেলতো, এসব করতো। এসব করতে করতে এক পর্যায়ে মানে জমি টমি শেষ হয়ে যায়। তবে 2000 সালের দিকে তখন তারা মানে ঢাকা চলে যায়। তখন আমরা দুই ভাই, আমার নাম সবুজ আর আমার ভাইয়ের নাম হলো সাদ্দাম। বড় ভাই হলো তখন সম্ভবত 6-7 বছর বয়স। আমার বড় ভাইকে নানি বাড়ি থেকে যায় আর আমি ছিলাম যেহেতু 1.5 বছরের সম্ভবত, তখন আমাকে ঢাকা আমার মা আমাকে করে ঢাকা নিয়ে যায়।
ওকে।
তো তখন নারায়ণগঞ্জে চলে যায়, নারায়ণগঞ্জে একটা বাসা ভাড়ায় থাকে। এই হলো আমার মানে আমার শোনা কথা আমার দাদিদের থেকে।
আপনার বাবা কি করতো এই সময়টাতে?
আমার বাবা তখন কিছু করতো না,
কিছু করতো না, জমি বিক্রি করে খাইতো। আপনাদেরকে নিয়ে আপনার মা নারায়ণগঞ্জে চলে আসে। আপনার বাবা কোথায় তখন?
মা বাবা
দুজনে মিলে নারায়ণগঞ্জে চলে আসে।
কেন আসে?
সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে।
পুরো ফ্যামিলি
কেন আসে নারায়ণগঞ্জ?
ভাত খাইতে পারে না, শুনবে না কিছু, মানে ভাত খাওয়ার টাকা পয়সা থাকে না। তারপর আসে, তারপর মানে আমার যখন 4-5 বছর বয়স হয়, মানে 6 বছর বয়স হয়, তখন আমাকে স্কুলে ভর্তি করায়। তো 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসটা মানে বাবা মা দুজনই কাম করে গার্মেন্টসে কাম করে। আমার মা তখন গার্মেন্টসে কাম করে আর আমার বাবা তখন রিক্সা চালায়। তখন মানে বাবা গার্মেন্টসে চাকরি করে না, মা চাকরি করে শুধু। তো চাকরি করে, তারপর মানে আমি 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসটা মানে বাবা মার শাসন হয় না আমার, মানে আমি একাই বাবা মার মানে অপূর্ণতা শাসন যে থাকে এটা আমি পাই নাই, মানে ইচ্ছা মতন ঘুরছি ফিরছি এইসব হয়েছে 1 থেকে 5 পর্যন্ত। তো মানে 5-এ যখন পিএসসি পরীক্ষা দিই, পিএসসি পরীক্ষার সময় আমি সেকেন্ড ডিভিশন পাইছিলাম, ভালো পাইছিলাম। তো যখন আমি মানে 6-এ উঠি তখন থেকে মানে ঘটনাটা শুরু হয়।
নারায়ণগঞ্জে থাকা অবস্থায় আপনার কি মনে আছে? ওই সময়টাতে আপনারা তো নারায়ণগঞ্জে আছেন 5-6 পর্যন্ত, তখন বাবা কি করতো, পরিবার কিভাবে চলতো, যেটা আপনি একটু আগে বলছিলেন যে ভাতের অভাবে আপনারা নারায়ণগঞ্জে আসেন।
তখন আমার বাবা মানে রিক্সা চালাইতো আর আমার মা গার্মেন্টসে চাকরি করতো, আর আমার ভাই তো থাকতো নানি বাড়ি।
জি,
আমার ভাইয়ের মনে করেন যে পড়ালেখার খরচ দিতে পারতো না, এত মানে দারিদ্রতায় ছিলাম। বাবা রিক্সা চালাইতো, রিক্সার টাকা তো আনতেই পারতো না। ওটা মানে আমার মা যে গার্মেন্টসে কাজ করতো, হ্যাঁ, যে টাকা দিত যে যাও চালানো এসব আনো, এই টাকা দিত। তারপরেও দেখা যাচ্ছে যে মাসে আপনার দোকান বাকি থাকে। তো মানে শিখছে থাকতো, তখন আমার মা বললো যে তোমার রিক্সা চালাও, রিক্সার টাকা মানে রিক্সা যে হাজিরা দিতে হয় ওই হাজিরাই দিতে পারতো না, মানে মহাজনের কাছ থেকে যে রিক্সা নিত ওই রিক্সার যে হাজিরা দেওয়া,
মানে দিন শেষে যে টাকাটা মহাজনকে দিতে হতো ওটাই হতো না,
ওটাই হতো না। তারপর মনে করেন যে বলো তোমার এই কাজ করার দরকার নাই, তুমি গার্মেন্টসে লাগো। তারপর মানে তখন শিখছে,
আপনার মা আপনার বাবাকে বুদ্ধি দিল এটা?
না, হ্যাঁ, বুদ্ধি দিল। তারপর মনে করেন যে আমার বাবা গার্মেন্টসে লাগছে, তখন মানে তখন ওই একটা ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি, ওখানে মানে দারোয়ান পদে লাগে।
ওকে,
হ্যাঁ, দারোয়ান পদে লাগে, মানে তখন আমি 6-এ পড়ি, তখন আমাকে হাই স্কুলে ভর্তি করে দিছে। তারপরে যখন 7-এ উঠি তখন থেকে ভাই আমার ঘটনাটা শুরু। যখন 7-এ উঠি ভাই, তখন একটা গার্মেন্টসের একটা মেয়ের সাথে, মানে আমার বয়স তখন আসলে 13-14 এরকম বয়স ছিল, আর মেয়েটা গার্মেন্টসে পড়তো, গার্মেন্টসে মানে কাম করতো আর কি, গার্মেন্টসে কাম করতো, মেয়েটার সাথে আমার দেখা হয়েছে রাস্তা দেখে আমার খুব ভালো লাগে। তারপর মানে মেয়েটার পিছনে নিয়ে গার্মেন্টসটা দেখি, তারপর পরের দিন আবার খুঁজি কিন্তু পাই না, কিন্তু তারপরের দিন আবার খুঁজি, মানে একদিন পর তখন ওই মেয়েটাকে আবার দেখি মানে রাস্তার ভিতর। তারপর আবার পিছিয়ে পিছিয়ে যাইও, মানে হাজার হাজার মানুষ ব্রিজ দিয়ে চলে ভাই গার্মেন্টসের রাস্তা, যেহেতু ওর পিছিয়ে পিছিয়ে আমি যাই, যে মানে মেয়েটাকে বলে যে আপু, এ আপু নাম কি
আপনি, আপনি বলেন এভাবে?
ওই মেয়েটাকে
কোন ক্লাসে পড়েন তখন?
আপনি 7-এ,
ক্লাস 7-এ পড়েন?
7-এ।
ওকে,
তখন মেয়েটার বয়স ছিল আপনার 12-13, প্রায় আমার 1 বছর কম আর কি, কিন্তু ও মানে হাতে পায়ে লম্বা হয়ে গেছিল, আমিও তোর মানে তখন লম্বা হয়ে গেছিলাম। তো যাই হোক, আমি ওর নাম জিজ্ঞাসি, তখন বলে না। তারপর গেছি ওর পিছিয়ে পিছিয়ে, দেখি ওই গ্যারমে শিখে আসি। তারপর জিজ্ঞেস করলাম যে ভাই এই গ্যারমে ছুটি দেয় কখন? পরে বললো রাত 8টায় ধারোয়ান। তারপর মনে করেন যে ওই দিন আমি স্কুলে যাইনি, ওই 7-এ যখন পড়ি, তো স্কুলে না যে রাত 8টার আগে 7:30 দিকে আমি গার্মেন্টসের সামনে দাঁড়ায় থাকি, যে যখন ওই মেয়েটা বাড়াবে তখন ওর পিস নিব। তো মেয়েটা তখন বাড়ায়, তারপর আবার মানে যাইতেছে মেয়েটার সাথে 2-3টা ওর বান্ধবীও আছে। তো তখন আমি, আমার সাথেও 2-3 জন বন্ধু আছে আমার, একটা নাম ছিল রিঙ্কু আর একটা নাম ছিল হৃদয়, ওরা 2 জন বন্ধু আমার সাথে আসিল। তো ওরা আমাকে সাপোর্ট দিয়েছে, যা যা ক, আমি কই আমার সাথে 2টা আছে, কত মানুষ এখন যাইতেছে, এখন বললে কি মনে করবে? তারপর ওরা বললো যে বোকা। পরে ওরা গেল, ওরা যে বলছে দাঁড়াও, ওরা মানে ওরা স্থানীয় আসলো, ওদের পাওয়ারই আলাদা, যে থামাইছে এই দাঁড়াও।
আপনাকে থামাইছে?
না, আমাকে না, ওই মাইয়াকে থামাইছে,
মেয়েটাকে থামাইছে। আপনি ইন্সপায়ার করেছিলেন?
আমি বলছি না, এই 3টা
মানে ওরা আপনাকে সাহায্য করার জন্য এসেছে?
ওদের মানে সাহস বিশ আসলো স্থানীয়, আর আমি তো ওখানে ভাড়াটিয়া। তো ওরা গেছে যে ওই দাঁড়া, মানে ওই মাইকে এইভাবে যে ওই দাঁড়া,
মেয়েটাকে বলেছে?
হ্যাঁ হ্যাঁ।
আপনাকে আপনার ফ্রেন্ডরা?
হ্যাঁ, আমার ফ্রেন্ডরা। পরে মনে করেন ওর সাথে যে 2টা আছে, ওই 2টা সামনে গেছে, মানে ওরা চলে যেতেছে ওই মেয়েটাকে রাইখা, মানে ভয় পায়। পরে আমি গেছি যে এইভাবে থামাই লিখে। পরে ওই মেয়েটা বলতেছে যে আপনি তো দেখতেছেন আমার পিছে 2-3 দিন ধরে ঘুরতেছেন, কি করবেন? মানে এইভাবে কইতেছে যে কি করবেন, কিছু না এমনি। তখন আমি এইভাবে ইয়া করি, তারপর আবার ও আমাদের থুয়া পরে আবার সামনে যায়। পরে আমার বন্ধুরা বলতেছে এত বড় চান্স মিস করলি, পরে যা পেয়ে যা, কত কবি তুই, মানে আমাকে বলতেছে কত কবি তুই, নাহলে তোর মার দিন, ওরা 2 জন আমাকে বলতেছে। পরে আবার গেছি পিছে, পরে বললাম আপু নামটা বলা যাবে? বলে আমার নাম খুশি। তারপর তো আমার মনটা খুশিতে ভরে গেছে ওর নামের মতন। তারপর মনে করেন যে আমি আবার ওর পিছে আসি, তারপরে ও সামনে। পরে ওরা বললো কি রে গেলি না ওর পিছিয়ে পিছিয়ে, বাড়ি চিনবি? আমি কই ও তো নাম বুকলো খালি, নাম কি খুশি। বলে যে বাড়ি চিনবি? পরে আমি কই যে এখন তো চলে যেতেছে, মানে হাজার হাজার মানুষ যাচ্ছে, গার্মেন্টসের লোক তো বুঝেনি, আমি তো কোথায় খুঁজবো। তারপর আবার কি দৌড় দিই আমি ওদের 2 জনকে, দৌড় দিই যে ওর বাড়ি চিনবো। তো আর মানে দৌড় দিয়ে যাই, খুঁজা পাই না পরে আমি মানে দৌড় দিয়া মানে মানুষ ধাক্কায় ঢুকায় আমি আগে চলে গেছি, মানে ব্রিজের ওই পাশে যা দাঁড়াইছি, ব্রিজের জ্যাম, তারপরে ও পাশে দাঁড়াইছে, পরে আবার দেখি যে ও আসতেছে আমার পিছে, পরে আবার পিছিয়ে পিছিয়ে যাই, বাড়ি চিনি। তারপরে দিন আবার সকাল 7:30টার দিকে ওর বাড়ির সামনে যা দাঁড়ায় থাকি, আমি একা যে ওই দুজনকে নিই না, যে কি বলতে কি না করে ওরা, স্থানীয়
বেশি করে ফেলে কিনা, আমি
বেশি করে, ওরা ওদের সাহস বেশি বেশি করে ফেলে। তারপর আমি মানে যাই 7:30 বাজে,
মেয়েটার নাম কি ছিল?
খুশি।
খুশি, আপনি একটু আগে বলছিলেন, হ্যাঁ বলেন। তারপর
তো ওই মেয়েটা তারপর 7:30 বাজে দাঁড়া থাকি, পরে যখন 7:40 বাজে তখন মনে করেন ওই মেয়েটা বাড়াইছে, মানে গার্মেন্টসে কামে যাবে, পরে বাড়াইছে আবার ওর পিছিয়ে পিছিয়ে গেছি, তো তখন ওই একা আসছিল, ওর বান্ধবীর ছিল না, বাড়িতে বাড়াইছে, পরে গেছি, আপু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এভাবে মানে ওই মেয়েটার সাথে আলাপ হয়, এক পর্যায়ে ওর সাথে আমার রিলেশন হয়। রিলেশন হওয়ার এক দেড় মাস পর ওর সাথে মানে একদিন ওর গার্মেন্টস থেকে ছুটি নিয়ে 3:00 আসি, তো আমরা মানে ব্রিজে বসে থাকি, আমরা ব্রিজে আবার আড্ডা মারি সবাই, আমরা যে স্থানীয় বন্ধু আর আমি, আমি একা ভাড়াটিয়া আর ওরা 5-6 জন, এই 7 জন মিলে আড্ডা মারি। তো এটা আসি, আসার পর মানে আমার দিকে একটা হাসি দেয়, তারপরে ওরা তো বললো মামা হয়ে গেছে কাম, পরে মনে করেন যে ওর পিছিয়ে পিছিয়ে যাই আমি, বললাম যে চলো আজকে আমরা বেড়ায় আসি।
আচ্ছা,
তারপর মনে করেন যে ওর সাথে যাই, দুজন হাঁটতে থাকি, এলাকার মানুষ মানে দিঘা থাকায় থাকি, তখন যে মানে সন্দেহ করতেছে, আমারও ভয় করতেছে, মানে কোনোদিন এরকম করি নাই, তারপর যাই হোক হাঁটতে থাকি, হাঁটি মানে এক এলাকা থেকে আরেক এলাকা হাঁটছি, আবার ঘুরে ওর বাড়ির সামনে আনছি ওই দিন। তারপরে মনে করেন যে তারও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর ওকে নিয়ে এই হাঁটি, মানে এর ভিতর 3-4 বার মানে প্রতিদিন বিকালে ও তাড়াতাড়ি আসে, ওকে নিয়ে হাঁটি, মানে 2টার পর যে খাওয়া দিয়ে আবার যায়, ও যায় না আমার সাথে বেড়ায়। তখন মনে করেন যে 2-3 সপ্তাহ পর ওকে নিয়ে আবার বাড়াইছি, তো বাড়াইতে বাড়াইতে আমরা যে জায়গায় থাকতাম ওই জায়গা থেকে বক্তবলি নদী আপনার 35 মিনিট লাগে।
আচ্ছা,
হাইটে যেতে তো হাইটে হাইটে গেছি আমরা
খুশিকে নিয়ে।
হ্যাঁ হ্যাঁ, তখন ওই ভয়টা আসলো না যে ফিটিং খামো, এই ভয়টা ছিল না, তখন গেছি ভাটার মাঝখান দিয়ে গেছি ভাই আমরা।
আমার
বয়স তখন 14,
আর
সেভেনে পড়ি,
আর ও কোন ক্লাসে পড়ে?
আর ও পড়ে না, ও 4 পর্যন্ত পড়ে বাদ দিয়ে,
পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, তাহলে আপনার চেয়ে বয়সে ছোট ছিল?
হ্যাঁ,
1 বছরের ছোট ছিল। ওকে,
12-13 বছর,
রাইট।
তারপর মনে করেন যে বক্তব্য নদীর তীরে গেছি, ওখানে যে দাঁড়ায় আছি, তখন আমি মোবাইল ইউজ করতাম না, ও ইউজ করতো মোবাইল, ওর কাছে একটা মানে বাটন সেট আছে, তা আমাদের আমরা যেখানে মানে দাঁড়াইছিলাম ওর পাশে আপনার 12-13 জন ছেলে মানে গোসল করতেছিল, মানে ওরা খুব বড় বড় আসল, মানে কিশোর আসল, এই 18-19-21 বছর ওরা আছে এরকম আর কি, ঘুরা ফিরা বেড়া মানে খারাপ কাজ করে এরকম দেখলে এরকম বোঝা যায়। তারপর মনে করেন যে ওরা গোসল টোসল শেষ, আমরা দাঁড়ায় আছি 5 মিনিটের মতন, পরে ওরা সবাই উইটা আসতেছে, তখন তো আমার একটু একটু ভয় ভয় লাগতেছে, তখন আইসা বলতেছে যে এখানে কি করো, প্রেম করতেছ? তখন আমি বলে দিই যে হবে, করো করো, সমস্যা নাই, আমরা আছি, কোনো বিপদে বললে আমরা আছি, এই কয় ভাই ওরা চলে যেতে লাগছে। তখন ওই আমার যে প্রেমিকা
হয়ে গেছে তদিনে,
হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে,
তাহলে
কি ঘুরতে যায়? আমি খুশিকে বলতেছি যে চলো আমরা চলে যাই, দাঁড়াও না আরেকটু দাঁড়াও আরেকটু, মানে 5 মিনিট দাঁড়াইছি, এত তাড়াতাড়ি চলে যাবো কেন? ও বলতেছে, আর আমি তো জানি যে কি হইতে যাইতেছে। পরে দেখি তখন ওরা 2 মিনিট পরে কথাবার্তা বলে আমাদের কাছে আইসে, আমাকে এদিকে আসো তুমি, আমাকে বললো। পরে আমি গেলাম, পরে ওদের ভিতরে একটা বড় লোক আসলো, মানে কালো ঘুরা মোটা ঘুরা আসলো, ও বলতেছে এই জায়গায় ভাটার ভিতরে আইসোস, তোর দুইজন একটা মাইয়া বাড়ি কই, বাপের নাম কি? তোর তো আগাম কুগাম করছস, তোর বাপ মানে ডাকমু, আর তোকে এলাকার যে মেম্বার আছে ওগুলোকে ধরাই দিমু, বিয়া করে দিমু তোকে দুইজনকে। আমি বলছি যে ও আমার খালাতো বোন, আমরা বেড়াইতে আসছি। এটা যখন বলছি তখন কি করছে, আমাকে 3-4টা থাপ্পড় মারছে ওই ছেলেটাই, কালো মোটা করে ছেলেটা। থাপ্পড় মারার পর ও বলতেছে ভাই ভাই ওকে ছেড়ে দেন, মারতেছেন কেন? পরে বলতেছে মারবো না কেন, তুমি একটু ওইদিক যাও, ওর লাগে কথা আছে সিঙ্গেল। পরে আমাকে কি ঘাড় ধরে ভাই অন্যদিক নিয়ে যায়, পরে বলে যে এই তুই ওরা কিছু করতে পারস না, আমরা কিছু জানি, তুই কিছু না বলতো আমরা কিন্তু ভালো ভালোই কাম কর, মীমাংসা কর। আমি মীমাংসা ভাই আমার কাছে তো টাকা পয়সা কিছু আনি নেই, তখন 7-এ পড়ে আমি, নাহলে তো হাইটা আসতাম না টাকা পয়সা থাকলে। পরে বললাম যে আমার কাছে কিছু নাই, ওই শরীরে যা বুঝা যে মোবাইলটা দিতে, আর না হলে কিন্তু ফিডিং খাওয়াই দিম, আর অন্য কিছু করে ফেলাম ওই শরীর লাগে, ওরা বলতেছে। তারপর আমি খুশির লোক কথা বললাম, খুবই ফাঁকে দাঁড়ায় আসছিল, তখন বললাম যে খুশি এই ব্যাপার, মোবাইলটা দিয়ে যেতে করতেছে, না হলে একটা অকারেন্স করে ফেলাবো, মানে অঘটন ঘটে মানে বিচার দিব আর কি। তখন তখন কইছে ওরে, তখন খুশি খুশি যায় ওরে বলতেছে যে ভাই আমগো যদি লজ্জা থাকে আর কোনোদিন এখানে আসবো না ভাই, আমগো ছেড়ে দেন। পরে এই কথা শুনে নেয়, পরে কয় আপু তুমি একটু সাইডে যাও ওর কথা। আবার ভাই বিশ্বাস করবো না, দশ বারোজন মিলা ভাই শুয়ায়া লাপতে গুসা কিল
আপনাকে।
হ্যাঁ, আমার এই বাম হাত ভাঙে গেছিল, খুব মারা মারছে ভাই। মারার পর তারপর গেছে ভাই সাইরা দেন, কান্দে ফেলাইছে, ও কান্দে ফেলাইছেন। আর আমিও তো
তখন মোবাইল দেয়নি
না, পরে মোবাইল দিছে। পরে কয় ভাই ধরেন ভাই আমাদেরকে এখন যাইতে দেন ভাই। পরে কয় টাকা পয়সা কি আছে দেও, নাহলে যাইতে দেবো না, ওরা তো বাইন্দে রাখবো, তারপর বাপমা ডাকামো, তারপর ছাড়মো। পরে ভাই টাকা পয়সা নাই, ওর কাছে আবার একশো টাকা নোট আছিল একটা, পরে ওই একশো টাকা দিয়ে দেয়। তারপরে যাই হোক, ওখান থেকে পরে আসি আমরা দুজন। আসার পরে একটা মানে ওর বাপের সাথে আমার বাপেরও পরিচয় আছিল একটু, মানে একই বাড়ির পাশে বাড়ি আছিল আগে, পরে তো বাসা পাল্টাইছে এইভাবে। তারপর মানে আসি, তারপর আমার একটা রাগ হয় যে আমরা মার খাই, আমি মার খাইছি, ওগো তো নাদিকে সার মনে, মানে আমরা থাকি গার্মেন্টস এলাকার পাশে আর ওরা থাকে নদীর তীরে, ওদের কিন্তু মানে আমাদের এখান থেকে যেতেই হবে। তখন আমি কি করি, স্থানীয় আমার বন্ধু বান্ধব আছে ওদেরকে বলি যে তোর আমাকে মারছে এইভাবে। তখন আমার বন্ধু ব্রাদার দেখতেছি, তুই অবশ্য চিনস না, চেহারা চিনছ না? হ্যাঁ। তারপরে ভাই এইভাবে আমরা সকাল সকাল বিকাল অনেকদিন এভাবে দাঁড়াইছি কিন্তু ওদের দেখা পাইনি,
মানে খুঁজতেছেন ওদেরকে?
হ্যাঁ খুঁজছি, তারপর ওইদিকেও গেছি কিন্তু ওদের পাই নাই, কোন দিক থেকে পাই নাই। তারপর কি করছি ভাই, একদিন মানে মজমা হইতেছে, মজমা বলতে যে ওষুধ বিক্রি করে সার্কাস দেখে এরকম হয় না, এরকম লোক ভিড় করে মজমা হচ্ছে। তা আমি আবার কি করছি, মানে আমার যে রাগ রাগ আছে যে মায়ের খাইছি, তখন একটা ছেলের মাথার পিছনে আমি টুকা দিছি। টুকা দেওয়ার পর ওই ছেলে আইসে, এই কেড়ে টুকা দিছে। তখন রিঙ্কু আমার বন্ধু আছে, ও মানে ও আমগোপাল তো ওই সাহসী বেশি।
আচ্ছা, টুকাটা কেন দিলেন? এটা এমনিতে রাগ তোলার,
এমনিতেই মানে ওকে আমরা আইনা মারবো,
অপরাধ করেছে একজন,
অপরাধ করে না এমনি মারবো।
মানে এমনি মারবেন কি কারণে? ওই রাগটা,
ওই রাগটা, হ্যাঁ ওই রাগটা, ওই যে মার খাইছি মার তুলমু।
মার যার কাছে খেলেন তাকেই তো মারা উচিত, যদি
পাই নেই আমরা
জন্য অন্য কারোর উপর তুলবেন।
তো ওরা কইছে যে দোস্ত আজকে মারামারি করমুই, মানে অনেক ধরে খুঁজতেছে পাই নাই, আজকে মারামারি করমুই, যেমন হোক আমার আলোচনা হয়েছে কয় একটা ধরে মারমু এমনি। টুকা দিছি আইসে, কয় কি হয়েছে ভাই মাল্লিকা কেড়ে মারলো, মানে এরকম কইছে। পরে আমার রিঙ্কু দোস্ত গেল, আমার ওইটা ছোটবেলার থেকে ওর সাথে দোস্ত আমার, মানে ওর সাথেই ঘুরি। তো বলে এই তোর বড় না ছোট, তুই ভাই থামদুম থাপ্পর, আমরা যে পাঁচ ছ জন আছি পিছের থেকে সামনের থেকে মায়ের মায়ের মোড় দিয়া। একবার যে আমার বন্ধু আছে ওর নামের হৃদয়, আমি তো বলছি যে রিঙ্কু হৃদয়, ওরা দুজন দিয়ে সাহসী। ও কি করছে, ওর পকেট থেকে সিগারেট বের করে ওর পকেটে দিছে, পকেটে দিয়া বলে এই তোর পকেটে গাঞ্জা কে, এই এক কাম কর আর বাপ মারে ডাক দে, আর এমনি ফোন নিয়া, ফোন নিয়ে বলতেছে মামা আপনি আয়েন তো এনে গাঞ্জা করে পাইছি, ওরে ধরান লাগবো। পরে ওই ওই যাকে মারছে ভাই, মায়েরা টেরে তো মনে করেন আদমরা বানাইছে, মনে করেন বসে আছে, বসে বসে ভাই আমাকে সাইরা দেন ভাই, মানে কান্দা কান্দা বলতেছে যে ভাই আমাকে সাইরা দেন ভাই, আমার বাপমাকে ফোন দেন, দিলে দেন। এই ফোন দিলে দিব মানে আবার ধরে মারছে, এই মামারা ডাক দেওয়া, ওরে পুলিশের কাছে দিন ভাই, ভাই পুলিশের কাছে দিন, আমার কাছে কয়েকটা টাকা আছে টাকা রেখে দেন। ওই বলতেছে, নিজেই বলতেছে আমরা কিছু চাইনি ভাই, টাকা রাখবো আমরা, তোর ফোন দে, তোর বাপমার ফোন নাম্বার নিবো আমরা। পরে ফোন দিছে, ওর ফোনের থেকে সিম খুলে অক দিয়ে দিছে, দিয়া কয় আট টাকা পয়সা কি আছে সব বাইর কর, কয় ভাই আমার কাছে এই কটা ভাড়া লাগবো। তারপর আবার থাপ্পু, যখনই কইছে যে ভাড়া লাগবো তখন আবার থাপ্পু থাপ্পু টাপ্পু দিয়া ওর পকেটে হয়তো হাত দিয়ে চেক করছে, চেক করে টাকা পয়সা পাইছে। মানে তখন সাত তারিখ না আট তারিখ ছিল, মানে বেতনের টাইম, তখন গার্মেন্টসে তখন বেতন দেয়। ওর পকেটে চার হাজার না পাঁচ হাজার টাকা পাইছিল, তো ওই টাকা নিছে, নিয়ে আমরা ছয় সাত জন আছিলাম। পরে কি করছে, মানে ওই টাকা নিয়ে আমরা মানে একটা মানে পার্টি করবো আর কি, আমরা চিন্তা ভাবনা করছি যে এই টাকা দেয়া আরো এলাকার মানে দোকানপাট যেগুলো আছে ওই সবগুলোর থেকে টাকা দিলা মানে একটা পার্টি করবো। তখন মানে সেভেনে থাকতেই, সেভেন যখন অর্ধেক আমার, তখন পার্টি করবো, তখন এলাকার সবার থেকে টাকা তুলছি, টাকা মাঝে তুলছি। তখন আমি স্মোকিং করতাম কিন্তু অন্য কিছু করতাম না,
স্মোকিং করতেন? আচ্ছা, ওকে,
স্মোকিং করতাম তখন, অন্য কিছু করতাম না। তো
যে পড়াশোনা কি ততদিনে বাদ দিয়ে দিলেন নাকি পড়াশোনা চলতেছে?
পড়াশোনা হয়,
পড়াশোনা চলতেছে।
এই সপ্তাহে একদিন দুই দিন গেলেও পালাই আসি,
স্কুলে গেলেও পালিয়ে আসেন, বাসা থেকে কিচ্ছু বলে না ওই সময়টাতে?
বাসায় তো বাপ মা জানেই না,
জানেই না যে
বাপ মা আটটা বাজে কামে যায়, একটা বাজে আসে, আবার মনে করেন যে আবার দুইটা বাজে যায়, আবার রাত্রে আসে।
আচ্ছা,
বাপ মা মানে কোনো খোঁজই নেই।
ওকে,
এই রাত্রে আসলে সবুজ কো আমি দশটা বাজে এসে একটু বাড়ি গেছিলাম গল্প করতে, এইসব বললাম বললাম দিন পার করে দিতাম আর কি, সেভেনে থাকতে।
ওকে,
তো যা বলতেছিলাম ভাই যে পার্টি করবো, তো পার্টির ভিতরে কি করে ইয়াবা আনে আর মদ আনে।
তখন আপনি ক্লাস সেভেনে পড়েন?
সেভেনে, আমার বন্ধুরা যারা স্থানীয় আসলে ওরা আনছে, আর তারপর আমাদের গার্মেন্টসের বন্ধু বান্ধব আছে 20-30 জন, ওরাও আসে, অনেকজন মানুষ হয়, সবার থেকে টাকা তুলে, টাকা তুলে অনেক আনে। তারপর ওইদিন ভাই, ওইদিন ফার্স্ট কেবা খাই, মদ খাই, ওইদিন ফার্স্ট, ওইদিন থেকে আছে ভাই শুরু হয়েছে নেশা। তারপর মনে করেন যে প্রতিদিন লাগবো, তো প্রতিদিন লাগবো, আমরা টাকা কই পামু? তখন মানে আমরা বয়স অল্প, খুব বেশি না, টাকা কই পামু? তখন আমরা মানে অনেক ফিটিং এর চিন্তা করি, যেমন আপনার পুরাতন মোবাইল সার্ভিসিং এর দোকানে, হ্যাঁ, মোবাইল যে পুরাতন ভাঙাচোরা মোবাইল থাকে, ওই মোবাইল ভাই নিছি, আমি যা করছি আমি নিছি। তখন কারো মাথায় বুদ্ধি আসে না, আমার মাথায় আইসি বুদ্ধি যে আমরা এইভাবে টাকা পাম। তারপর মনে করেন যে একটা খারাপ মোবাইল নিছি, মোবাইলে ক্যাসি নিয়ে একটা, মনে করেন যে তখনও মানে বেতন দিব তো এই টাইম, মানে 10-11 তারিখ
গার্মেন্টসের
বেতন হবে ওই টাইমে। তখন মনে করেন একটা দিঘি 16-17 বছর, মানে আমার থেকে 2-1 বছর বড় এরকম একটা ছেলে আসছে। তো আমি যে কি করি, ধাক্কা খাই, ইচ্ছা করে ওসব ধাক্কা খেয়ে মোবাইলটা ফালাই দিই, মোবাইল তো এমনি নষ্ট, আর মনে করেন পরে 2 ভাগ হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা,
এমন ভাবে ফালাইছি। তারপর ওই লোক, ওই ছেলে বলে হেই পাগল ছাগল, আসতে দেখে হাঁটতে পারো না? আমি ভাই পাগল ছাগল, মানে আমি তো গরিব মানুষ ভাই, আমার মোবাইল আসলো, মোবাইলের ভিতর ভাই অনেক কিছু আসলো ভাই, আমার মোবাইল এখন কে দিবে, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। পরে এই করতে করতে লোকজন জমা হয়ে গেছে। তারপর যে আমার যে দোস্ত আছে রিঙ্কু, ও এলাকার স্থানীয়, মানে ওই এলাকার সবাই এক নামে চিনে যে খারাপ পোলা, তখন ও বলতেছে যে এখানে যান, আপনার কি হয়েছে? সব তো অন্য এলাকার মানুষ, রংপুরের পাবনার, ওরা কি বলবে, ওই এখানে কিছু হয় না, যান যান আপনারা, যান আপনারা যা যা কাজে যান, এই বলে গালাগালি করছে। তখন মনে করেন যে এই তোরা এদিকে দুজন সাইডে, এত মানুষ জমে গেছে, তোরা দুজন সাইডে, আমারে আর ওই যার সাথে ধাক্কা গেছি তাকে, আমি তো ওর বন্ধুই, মানে আমাদের সাজানো আর কি। তারপর আমি আর রিঙ্কু আমাদের দুজনকে নিয়ে সাইডে যায়, আমাদের দুজন বন্ধু ওখানে আগে থেকে আসে। তারপর বলে যে কি হয়েছে ঘটনা কর। পরে আমি বললাম যে ভাই আমি ওই ছেলে আমাকে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে আমার মোবাইল ভাঙে বলেছে, এখন আমি তো গরিব মানুষ, আমি কি করবো? পরে রিঙ্কু বলছে যে তুই ওরা ধাক্কা দিছস, মোবাইল ভাঙছস, হবে ওর জরিমানা দিবি, জরিমানা তারপর আনতে যাবি। ওই ছেলে বলতেছে ভাই দাদা আমার ভাইকে বলে, ভাই এসে টাকা দিয়ে যাবে।
আপনি এই কাজগুলো করছেন মূলত ড্রাগ নেবার জন্য? ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। নাটোরের সবুজ আজকে এখানে এসছে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করবার জন্য। ও কিছুদিন হলো প্রাপ্তবয়স্ক হয়েছে, বাংলাদেশের কিশোর বয়সের প্রাপ্তবয়স্ক হওয়ার যে নিয়ম সেটার সেই অনুসারে বা এজ বার যেটা আছে। আপনারা শুনছেন জেবিএসবি অন 89.2 FM। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে জেবিএসবি আনসেন্সর্ড, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরো একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, আমার সঙ্গে রয়েছে সবুজ, শেষ চেয়ে শুধু নাটোর থেকে। সবুজ, তারপরে কি হলো, আপনারা আলাদা করে নিয়ে গেলেন ওদেরকে?
হ্যাঁ, আলাদা করে আমার রিঙ্কু আমাকে আর ওই ছেলেকে, মানে যাকে আমি ধাক্কা দিয়েছি তাকে নিয়ে গেল মানে সাইডে। তারপর আমাদের দুইজন বন্ধু ওখানে আগে ছিল, তারপর বললো যে তুই ওর মোবাইল ভাঙছস, ওর মোবাইল দিবি তুই। বললো যে ভাই আমি তো মোবাইল ভাঙি নাই, মানে ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দিছে, ওই ছেলে বলতেছে। তারপরে রিঙ্কু তো মনে করেন যে রেগে মেগে ফায়ার, তামদুম মায়ের শুরু, আমার সাথে দুজন বন্ধু ওরা মনে করেন মায়ের শুরু, যে তুই মোবাইল ভাঙছস, স্যার গরিব মানুষ, স্যার মোবাইল ভাঙছ, মোবাইলে জরিমানা দেবে, মানে মানে মায়ের মধ্যে দিয়া সিম দিয়া বলে যা, সিম দিয়ে টাকা পয়সা রেখে যা। এভাবে মনে করেন যে সেভেনে অনেকদিন চলে, তখন খুশির সাথে মানে দেখা হয় না, কথা হয় না, মানে ওর কথা ভুলে গেছি আমি, নেশার ইয়াতে, নেশার জগতে যাই, ওর কথা আমি ভুলে গেছি তখন। তারপর আমি যখন এইটা উঠবো, তার এক দেড় মাস আগে, তখন দেখি খুশি আরেকটা ছেলের সাথে কথা বলতে বলতে যাইতেছে, তখন আমি দেখছি, তখন তো আমার আগে মাথা হিট হয়ে গেছে। পরে বললাম যে দোস্ত কি, আমার গার্লফ্রেন্ড ওর লগে যাইতেছে কেন? ওর লগে যাইতেছে মানে এটা তো মানে লোক। তারপর গেছি, স্যারেরে ধরছি, ধরে নিয়া ফাঁকি নিয়া পরে তোর বাড়ি কই হ্যান ত্যান, পরে মায়ের মুড়ি দিয়ে পরে পাড়াই দিচ্ছি। ওর যে মোবাইল আসলো, ওর তো মোবাইল রেখেছি, পরে মনে করেন যে এইসব করতাম আমরা, কিন্তু কোনো মানে বিচার আসলে কি হইতো জানেন? ওই যে প্রভাবশালী আছে রিঙ্কু, তারপরে মনে করেন যে আমাদের একটা নেতা ছিল সিন্ডিকেটের গামছা মার্কা,
নাম কি
গামছা মার্কা ছিল, ওর
নামটা ছিল গামছা,
গামছা মার্কা ছিল, মানে ও বলতো যে তোরা খুন করো যা করো, যা করে আবি আমি আসি, কিন্তু আমি যখন কমু তখন পোলা বান্লা যেতে মানে যে মিছিলে, তখন ওরা যাইতো আমি যাইতাম না, আবার মাঝে মধ্যে যাইতাম, গেলে আর কি একটু খাওয়াইতো, টাকা টুকা দিত, এই তো খুশির গান মিছের সামনে দাঁড়াইছি, পরে রাইতে বাড়াইছি মানে আটটার দিক দিয়ে, আটটা দুই তিন আটটার পরে মানে বাড়াইছে আর কি, তারপর পিছিয়ে পিছিয়ে গেছি রাইতে, তো তখন মানে ওরা বাড়ি আর কি চেঞ্জ করছে, আমি হয়েছি ওই বাড়ি, কিন্তু না আপনার ফাঁকা রাস্তা দিয়া মানে যাইতেছে, আমিও একাই ওর পিছে পিছে যাইতেছি, আর মানে কথাই কয় না, যে খুশি শোনো তুমি ওইটা কে আসলো আমার লাগে কথা কবি না, কেন কথা বলবো না, তুই আমার লাগে প্রেম করছ না, তুই আমার ভালোবাসিস না,
এটা খুশি আপনাকে বলছে
না, আমি বলতেছি,
আপনি বলছেন,
ও বলতেছে না তুই আমার লাগে কথা কবি না, খুশি আমি কেন কথা বলবি না, তুই আমার সাথে প্রেম করছিস ভালোবাসি করছিস তুই কথা বলবি না কেন, পরে মানে ফাঁকা মানে রাস্তা জীবন তো মানে ভরা আসলো মানুষে, ওটা পার হয়ে মানে একটা ফাঁকা গলি পাইছি, ও ওখানে মানে ওখানে কথা বলছে, এতক্ষণ কথাই বলে নাই আমার সাথে, তাহলে আমি চিল্লাইছি ও কানেই নেয়নি, তারপরে যাওয়ার পর বলতেছে জীবনে আমার কোন জায়গায় না ঘুরেছিস খালি তো হারাইছিস, তারপরে মোবাইল একটা নিল, মোবাইল কিনে দিছিস, তাহলে প্রেম করে আমার কি লাভ,
এটা খুশি আপনাকে বলে,
এটা খুশি আমার
বলতেছে,
তখন আমার কেমন লাগে, তারপর ভাই ওই দিন খুবই কষ্ট ভাই, কে আছে এই কারণ, আচ্ছা ওই দিন আসি, তারপর আমার বন্ধুদেরকে বলি যে এই ঘটনা, ওরা কোথায় আজকে দেখবো তুই আবার দাঁড়াবি আজকে, পরে ওই দিন রাতে আবার দাঁড়াই, তারপর আবার ওই আগের মতন, তো ওই দিন কি আর কি ওরা মানে রিঙ্কু আর হৃদয় আসলো আমার সাথে, বলতেছে তুই পিছিয়ে পিছিয়ে থাকবি ওই যে না দেখে, পরে আমরা মানে পিছনি, পরে আবার যে ফাঁকা রাস্তা হয় তখন কি করে আমরা তিনজন যে মানে মানে ওকে ধরি,
ওকে মানে কাকে,
খুশি ধরি,
রিলেশনটা
মানে ওটা করা বাদ দিয়ে সবই করছি আমরা মানে তিনজন জোর করে,
তখন যে মেয়েটাকে আপনি লাভ করেন যে মেয়েটাকে আপনি ভালোবাসেন
ওরা দুজন জায়গায় ধরছে, মানে আমি ওর পিছিয়ে আছি যে কথা বলবো ওর কিছু একটা কমু, এখন দিয়ে ওরা দুজন যা ধরছে, তারপর কি করবো আমি তো ব্যাক কলার মতন চাই আছি, পরে আমিও গেছি, আমি গেছি ঠিক আছে, যাওয়ার পর এই সার সার সারে না ওরা, পরে গেই তুই ভাই চান্স পাবি রে, পরে তখন আপনার যাইতে যাইতে ওর নয়টা বাজে গেছে ওইদিকটা, কিন্তু ফাঁকা রাস্তা ছিল ওরা ভাই, এই আপনার তিন চার মিনিটের মতন মানে,
ওকে ওকে আমরা চাইলেই সবকিছু বলতে পারি না, আমরা বুঝতে পেরেছি যে আপনি ওখানে কি করেছেন, যে অমানবিক অন্যায় কাজটা করেছেন সেটা আজকে এখানে কনফেস করতে এসেছে, উপস্থাপন করছে নিজেকে বিবেকের তাড়নাবোধ থেকে, এবং একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এন্টারটেইনমেন্টের জায়গা থেকে অনুষ্ঠানগুলোকে না নেওয়াটাই বেটার, কারণ এটা আমাদের সমাজের জায়গাটা থেকে অনেক বড় লেসন, এই কারণে যে 18 বছর বয়সের এই ছেলেটি যে অপরাধে জড়িয়েছে এরকম অনেক সবুজ হয়তো বাংলাদেশের আনাচে কানাচে পড়ে আছে, কিন্তু অ্যাট দ্য এন্ডে গিয়ে অপরাধ করে পার পাওয়া যায় না, অপরাধ করে আসলে ভালো থাকা যায় না, সেটা হয়তোবা খুব অল্প বয়সেও উপলব্ধি করতে পেরেছে বলে সুদূর নাটোর থেকে সারা রাত জেগে ট্রেনে দাঁড়িয়ে থেকে এসে ও স্টুডিওতে এসে কনফেস করছে, বিষয়টাকে আপনারা এইভাবে দেখার চেষ্টা করেন প্লিজ, বলেন তারপর।
তারপর ভাই আমি মানে সেভেন শেষ, তখন মানে আমি এই সেভেন এর ফাইনাল পরীক্ষা ফল দিছে, মানে পরীক্ষা দিছি, পড়াশোনা তো করি নাই আমি, গেছি যাই নাই, আর মনে করেন যে ওই স্কুলের স্যাররাও তেমন একটা কেয়ার করতো না, বাপ মা জানতো না, আর বাপ মাও মানে বাপ মা কইতো রাইতে এসে বুঝাইতো, কিন্তু ওরা তো সময় দিতে পারতো না সত্যিটা জানতো না,
আচ্ছা
রেজাল্টে আমি কি করে সব করে ফেল করছি,
কিন্তু খুশি যে মেয়েটার সাথে আপনারা এত খারাপ আচরণ করলেন, সে কিছুই বললো না বাড়িতে যাওয়ার পরে,
ও না ও আর কিছু বলে না,
কিছু বলে না,
তারপর ও যা সামনে গেলো কথা কই না,
কথা বলে
ও মাথা নিচু করে দেয় পরে,
আচ্ছা ওকে পরে দেখলে
ওর সাবজেক্ট বাদ, তখন মানে আমি তখন সম্পূর্ণই নেশার, টাকা কেমনে টাকা পাবো কেমনে খরচ করবো, মানে বাড়ির ভাতই খাইতাম না, তারপর আছে যাই হোক ফল দিল, ফল দেওয়ার পর বললো যে তোমার অভিভাবক ডাকতে হবে, তাছাড়া থাকতে দেওয়া যাবে না, মানে সব করে ফেল, কেউ ভাই এরকম আমার মতন রেজাল্ট করে নি, তারপর আমার বাবাকে ডাকলো কি করবো, তারপর ডাকলাম, পরে বাবা আমাকে খুবই অপমান করছে, বাবা গেছিল মা যায়নি, বাবা গেছিল, পরে বাবাকে খুবই অপমান করছে, তারপর আইসে আমাকে মারছিল,
কে মারলো,
আমার বাবা,
ওকে
ওই ফার্স্ট আমাকে মারছে,
গায়ে হাত তুললো,
হ্যাঁ এর আগে আমার মা মারছে কিন্তু আমার বাপ মারে নাই, কিন্তু মা আমাকে প্রত্যেক রাইতে বুঝাইতো, তারপর আমি শুনতাম না, যাই হোক তারপরে বাবাকে অপমান করছে, তারপর আমাকে মারছে, তারপরে আমি কি করি যে বাইরে থাকবো না চলে যাম, বাইরে থেকে বাড়াই যাই, তখন আমার টাকার উপায় নেই, আমার বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবের কাছে যাই আর কি, যে দোস্ত আমি বাইরে থাকবো না, আমার
বাড়ি থেকে বের হয়ে গেলেন বাবার
মুখে, যে কাম করবো আমি আরামসে কাম করবো, বাইরে থাকবো না, মানে আমার খুব রাগ হয়ে যায় বাবার প্রতি, যে কাম করবো আবার পড়ালেখা করবো না, পড়ালেখা তো পারি না, ফিল করি হ্যান ত্যান, তারপর কি করি আমি মানে তিন দিন বাদ জানি, তিন দিন বাদ জানি, তিন দিন মরছি থাকছি,
ওকে
আমার বাবা খুঁজছে, তারপর মা মনে করেন যে সারা রাতে লাইট জ্বালায় রাখছে,
কখন আমার ছেলে
আসবো। আমি দেখছি, আমি বাড়ির আশপাশ দিয়ে ঘুরছি, দুদিন থাকার পর দেই ঠিক মতো খাইতে পারি না, মানে ভাত না খেলে কি হয়, হাবি বাইরের জিনিস কি খেলে হয়। বাড়ির আশপাশ দিয়ে ঘুরতাম যে এখন একটু দেখলে, পরে আবার বাবা যখন দেখতাম তখন আবার পলা যেতাম, আল্লাহ ধরে মারাই নাকি এ ভয়ে। রাত্রে মসজিদে থাকতাম, থাকার পর তিন দিন পর পরে আমার বন্ধু আছে একটা, নাম মহিন, মানে আমগো বাড়িতে থাকতো, ও আমার দেশের রিলেটেড, গ্রামের বাড়ির রিলেটেড, তো ওকে বলছে, বললার পরে আমাকে আনছে। আনার পর ওই দিন আমাকে কিছু বলে না, পড়ালেখা ঠিক মতন কর, তোর টাকা পয়সা দিব আমরা, সমস্যা নাই, তুই পড়ালেখা ভালো, অনেক বুঝাইছে কান্দা গাইটা আমাকে অনেক বুঝাইছে। তারপর আমি বললাম হ্যাঁ পড়ালেখা করবো। তারপর ভাই এইটি কি করে পড়ালেখা করবো, তখন টাকা পয়সা প্রাইভেট পড়, এর আগে আমি কোনোদিন প্রাইভেট পড়িনি,
ওকে,
তো মানে প্রাইভেট পড়া পড়তেও কয় না, তো এইটি মানে প্রাইভেট পড়তাম, দুই সাবজেক্ট পড়তাম, তো ইংলিশে নিতে 600, ম্যাথেও নিতে 600-1200। কি করতাম, আমি প্রাইভেট পড়তাম না, প্রাইভেট না পড়ে এই টাকা আমি বাজে খরচ করতাম এই এইটি
নেশার জন্য।
এইটি হ্যাঁ আমি এখনো করি
না, কিন্তু তখন আপনি কি নেশা করতেন?
তখন আমি যে বাবা করতাম, কিন্তু আমার টাকা এই টাকায় হইতই না, আমার বন্ধুরা যে ফিডিং করতো, হ্যান করতো, ত্যান করতো, তারপর ওদের তো টাকার অভাব নেই, ওরাই মানে খাওয়াইতো আর কি। তারপর আমারও নিজের আছে না একটা কিছু, ওরাই খালি খাওয়াবো, আমি কিছু খাবো না, মানে এরকম একটা ফিলিংস আসতো। তো এই তো মানে এই টাকা নিয়ে আমি বাজে খরচ করতাম। আর কি করতাম, মা বাবা তো মানে 8টা বাজে কামে যেত, ফিরতো 1টা বাজে, আবার মনে করেন 1টা বাজে থেকে খাওয়া দাওয়া করে, লাঞ্চের খাওয়া দাওয়া করে 2টা বাজে আবার যাইতো, আবার রাত্রে কখন না কখন ফিরে, ঠিক নেই, 12টা বাজেও ফিরে, 1টা বাজেও ফিরে, 10টা বাজেও ফিরে। তো আমি কি করতাম, 1:30 থেকে 5টা, যেহেতু হাই স্কুল ক্লাস আসছিল আমার স্কুলের, তো মা বাবা আসতো 1টা বাজে, 1:10-15 দিক দিয়ে আমি বাড়াইতাম, দেখতো যে আমি স্কুলে গেছি, কিন্তু ভাই আমি স্কুলে যাইতাম না। আমি স্কুলে না যাই কি করতাম, মসজিদে আমি বসে থাকতাম, মসজিদে যায় নামাজও পড়তাম না, হুদ্দে যা বসে থাকতাম। পরে বাবা মা যখন আমি ঘড়ি টাইম দেখতাম যে 1:50 বাজছে, তখন আমি আবার রওনা দিতাম, 2:00 বাজতে বাজতে বাজ যাই, কারণ বাবা মা তো আবার কামে চলে যায়, বাবা মনে করে যে আমার ছেলে সত্যি স্কুলে গেছে, কিন্তু আমি ভাই স্কুলে যাইনি। আমি স্কুলে না যাই, ওইটা আমি কি করছি, 2:00 থেকে 3টা পর্যন্ত টিভি দেখছি, টিভি দেখার পর 3টা থেকে 6টা মতো রোদের মধ্যে খেলছি ক্রিকেট। ক্রিকেট খেলার পর খুব নেশা ছিল, তারপর রাইতে আবার আসলো নেশার উপর নেশা, নেশার উপর রাইতে মনে করেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম, নেশা করতাম, 11-12 বাজে বাজ যেতাম। তো যাই হোক ভাই, এইটি এরকম ভাবে চলে, রোজার সময় আসি, তো এই বাবা খাইতে 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 এমন এক পর্যায়ে আসে ভাই রোজার সময়, মানে তখন আবার লোডশেডিং হইতো বেশি, 11 বাজে লোডশেডিং হইতে বাড়ি চলে যেতাম, যাইতাম খাইতাম, 3টা 4টা মতো মনে করেন যে বাইরে থাকতাম, প্রত্যেকদিন রোজার, 5টার সময় আইসা সেই খাইতাম না শুইতাম, এই 1টার সময় উঠতাম দুপুর 1টা, আবার যে ব্যাগ নিয়ে বাড়াইতাম মসজিদে যেতাম, মাঝে মধ্যে মনে করেন সপ্তাহে 2 দিন, হাইস্ট 3 দিন, মানে 3 দিন আমার অ্যাবসেন্ট থাকবেই, আর গেলেও মনে করেন 2-1 পিরিয়ড পর আমি চলে আসতাম, এরকম উঠতাম ভাই। তো এইটে তো জিএসসি যখন আমি পরীক্ষা দিই, তো পরীক্ষা মানে শুরু হলো 10:30 থেকে 1টা, তো আমি বেরো যেতাম 8টা বাজে বেরিয়ে যেতাম, পরে যা পরীক্ষা দিতাম, দিয়ে পরে মানে ফিরতে ফিরতে মানুষের দেখা যেত অন্য ছাত্রছাত্রীরা চলে আসে 3টার মধ্যে বাড়ি চলে আসে, কিন্তু আমি আসতাম না, আমি কি করতাম ঘুরতাম, ওদিকে ঘুরতাম ফিরতাম, মানে মজা করতাম বন্ধুদের সাথে, ওদিক ওদিক যাইতাম, সন্ধ্যার সময় বাড়িতে আসতাম, বাপ মা যেহেতু বাড়িতে নাই দেখার কি আছে, আমার এরকম আসছিল এই ঘুরে ফিরে। আর ওদেরও টেনশন হয়েছিল, ওদের বাপ মা কি করে মানে প্রতিদিনই ওদের বাড়িতে বিচার আসে, তো মারতে 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 অতিষ্ঠ হয়ে যা করবি করগা, মানে ওই স্থানীয় ছেলে যা করবি করগা, ওরা মানে স্বাধীন আছে।
ওকে,
আর আমার বাপ মা কিছু বলতো কিন্তু থাকেই না কি বলবে, তো আমি আসতাম এভাবে, মানে যেদিন জিএসসি মানে লাস্ট পরীক্ষা দিব ভাই, ওদিন আরেক ঘটনা, লাস্ট পরীক্ষা দিছি আমরা চলে গেছি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ আপনার রেল স্টেশন আছে, ওখানে মানে একটা বোর্ডিং আছে, মানে ওখানে দেহ ব্যবসা হয়। তখন প্রথম আমরা যাই, যাওয়ার পর মানে ওখানে দাঁড়াইছি 2টা ছেলে, এই 18-19 বছর ছেলে, বলে কি ভাই এটা এখন বন্ধ আছে, ওই পাশের বিল্ডিং এ কাম চলতেছে, আমার বলতেছে, আমাদের আমরা 3 জন আছি, আমি, রিঙ্কু আর হৃদয়, বলতেছে পাশের বিল্ডিং কাম চলছে, সবাই থাকবে যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবা, বলতেছে ওই 2টা ছেলে যারা আছে, দেখতে খোর খোর টাইপের, এরকম টাইপের আর কি। তো বললো যে আসো, পরে করলাম আই যাই, আমরা গেছি ওই ধান্দায়, তো ওদের সাথে গেছি পাশের বিল্ডিং এ, বা 3তলা আছে, তো 3তলা উঠছি, তবে একটা রুমের ভিতরে আটকাইছে আমাদের, আমরা ঢুকছি আর বাইরে থেকে আটকে দিছে, আটকে ভাই পরে ওরা, আমরা তো মনে করেন যে দরজা টরজা সব ধাক্কাচ্ছি, ভাই ভাই খুলেন ভাই আমাদের বুকে খুলেন, টাকা পয়সা যা আছে রাখেন ভাই, কিন্তু ওরা কিছুই শুনে নাই। ওরা কি করছে পরে দেখি, ওরা 2 জনের থেকে ভাই ওরা 6 জন হয়ে গেছে, 2টা বড় লোক ছিল, 27-28 বছর বয়স, 2টা বড় ভাই আইসে, আইসে বলছে কই থাকোস, নাম কি, বাপের নাম কি, আমরা অন্য অন্য নাম বলছি, ঠিকানাও ঠিক মতন বলি নাই, ওই লোক কি ভেবে বুঝতে পারছে যে তোরা তো ঠিক কথা কইতে আসছ রে, তগো বাপ মারা ডাক দেবো, বাপ মারা ডেক দিয়ে তোকে মান সম্মান সব প্লাস্টিক করবো আমি, তো বাপ মার ঠিকানা কো, পরে ভাই ঠিকানা মিকানা কইছি তাও বিশ্বাস করে না।
কত বছর আগে ঘটনা এটা?
এটা এইটে থাকতে,
ক্লাস এইটে থাকতে, তখন আপনার বয়স 13-14 বছর বয়স?
না না না, তখন আমার 15 বছর বয়স।
15 বছর বয়স, ওকে।
তখন আমরা বুঝতে শিখছি,
ওকে।
তারপর ওরা মানে নাম্বার নিছে, তো আমার নামে রিঙ্কু নাম্বার নিছে, একজন নাম্বার দিছে, আমি বলছি আমার মোবাইল নেই। ও প্রথমে বলে ফেলছে যে ওর বাবার নাম্বার বলে ফেলছে, পরে আমি বলছি আমার বাবার মোবাইল চালায় না, পরে আমাকে খুব মারছে, কথা বলো ভাই মোবাইল চালায় মানে। পরে বাবাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে এই তিনজন ছেলে আছে, এদেরকে আটকাইছে, আর খারাপ কম করতে এসেছিল, এদেরকে আটকাইছি। পরে ভাই 10,000 টাকা মুক্তিপণ নিছিল
বাবার কাছ থেকে।
হ্যাঁ, সবার, আমার তিনজনের
10,000 করে 30,000
চাইছিল, বোধ হয় অনেক চাইছিল, সম্ভবত 30-40 হাজার করে চাইছিল। 10,000 করে 30,000 দেওয়ার পরে ছাড়া আনছে, পরে ওরাই ছেড়ে দিছে।
মানে আপনার বাবা আপনাকে ছাড়াতে গিয়ে 10,000 টাকা দিয়েছে?
হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা দিয়েছে
এই পতিতালয়।
হ্যাঁ, না ওই ছেলেদের।
আপনারা গিয়েছিলেন তো পতিতালয়?
হ্যাঁ গিয়েছিলাম পতিতালয়, কিন্তু ফিটিং এ বসছিলাম ওই ছেলেদের।
ওকে, তারপর?
ওই তো, তারপর মানে 10,000 টাকা ফিটিং দিয়ে ছাড়ছে। তারপরে এইটি আমার ফাইনাল।
বাবা কি করলো আপনাকে ছাড়িয়ে নিয়ে আসার পর?
হ্যাঁ, ছাড়া নিয়ে আসার পর ভাই খুব মারছে ওই দিন, খুব মারছে, মারতে মারতে আধবার বানা ফেলাইছে। ওই দিন ভাই ডিশ লাইনে তার আছে না, তার একটু কাট আছে, তার দেবি ডাইছে ভাই পিঠের ভিতর। আর অগো মারছে, অগো অগো তো প্রতিদিনই মারে, অগো ওইসব গালায় না, কিন্তু আমার খুব মারছে। খুব মারার পর এই জায়গায় রাখা যাবে না, দেশে পাঠাই দিন। তারপর ভাই নানি থাকতে আমাকে দেশে পাঠায়,
মানে
নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে আমাকে দেশে পাঠায়,
দেশ বলতে নাটোরে ফিরে গেল।
তারপর আমি রেজাল্টে জানতে পারছি যে আমি 3.3 পাইছি।
ওকে,
তো আমাকে এখন মানে একটা স্কুলে ভর্তি করাবে, তো মানে এই হাই স্কুলে 9 ভর্তি করাবে। তো আমি চাইছি যে কমার্স নিতে, ঠিক আছে, কিন্তু ওই স্কুলেও আবার মানে কমার্স নেই, আর্টস আর সায়েন্স এই দুইটা। তারপর আমার ভাই আসলো সায়েন্স নিয়ে, নিজেই টিক দিয়ে, ঠিক আছে, আমাকে সায়েন্স নিয়ে দিচ্ছে।
তারপরে
আমি তো দেখি বাবাকে আমি সায়েন্স পারবো, আমি তো পড়ালেখা বেশি একটা পারি না, আমি তো মনে হয় পারবো না সায়েন্স। ভাই বলে পারলে পারলে পারার মতন পারবি, আর না পারলে না পারবি, ভাই বলে। তারপর বলে পরে দেখি, পরে শুনলাম যে সায়েন্সই ভালো, সবার কাছে শুনলাম এটা পড়লে মানে আর কি ভালো, এটা পড়া, এটা পড়লে বড় কিছু হওয়া যায়, এটা শুনলাম। তারপরে আমি রাজি হই, তারপরে ওখানে মানে ক্লাস করি। আমার 4 সাবজেক্টের প্রথমে হায়ার ম্যাথ,
জি,
এটা নিয়ে 1 মাস করছি, পরে দেখি খুবই কঠিন। পরে 1 মাস পরে আবার কৃষি নিয়েছি, আমি কৃষি নিয়ে পরে আরেক মাস ক্লাস করছি। পরে 2 মাসের পর মানে একটা মেয়ে আছে আমাদের ওই হাই স্কুলে, ওই মেয়েটার নাম আমি বলতে যাচ্ছি না।
ফাইন, না বললেও সমস্যা নেই, বলেন।
ওই মনে করেন ওই মেয়েটাকে আমার পছন্দ হয় খুব, তো মানে ওর 4 সাবজেক্ট ছিল কম্পিউটার।
আচ্ছা,
পরে আমি কি করি, এই কৃষি ছেড়ে আবার কম্পিউটার নিই, মানে পরীক্ষা 3 দিন আগে দিয়া।
ওকে,
ওই দিন বইও পাইনি।
ওকে,
পরে আমি পরীক্ষাটা রেখে দিই, আমি তো তেমন পড়াশোনা করি নাই, তো রেজাল্ট আমার খুবই খারাপ হয় ওই স্কুলে। ওই স্কুলে সাধারণত কেউ ফেল করে না, কেউ না, সবাই ভালো ছাত্র, একমাত্র আমি খারাপ ছাত্র।
জি,
মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, যে লাস্ট পর্যন্ত সেও অনেক ভালো,
কিন্তু আপনি একমাত্র,
সেও মানে 4.20 এর উপরে পাইছে এইটি যে লাস্ট, আর আমি একমাত্র 3.33।
আচ্ছা,
কিন্তু আমাকে জোর করে মানে সায়েন্স নেওয়া হয়েছে, সভাপতি ফুবো আসছিল, তো এবার
এটা তো নাটোরে।
হ্যাঁ, এটা নাটোরে।
আচ্ছা,
তারপরে বলে যে ছেলে আসছে নতুন, মানে অফিসে নিয়ে আমাকে অনেক কথা বলে, তারপরে মানে এবার মতন মানে ক্ষমা করে দেওয়া হলো, এরপরে মানে যদি এরপরে ভালো করবা।
ওকে,
তারপরে মানে আবার ওই তখন আবার মানে ওই মেয়েটা আছে, যে মেয়েটাকে আমি পছন্দ করছি,
ওকে,
ওই মেয়েটাকে ভালো লাগে আমার, ওর সাথে মানে রিলেশন করব। তো ওর সাথে মানে রিলেশন করব, মানে ওর সাথে তো এমনি হালকা পাতলা কথা হয়। আরেকদিন মানে যাইতেছে যাইতেছে, যাওয়ার পর মানে ওর মাথায় আমি একটা টুকা দিই, দিয়া এই সাপলা, ও সরি মানে এটা বলি, উই তখন বলে দেখা টুকা দিতে পারো না, এটা বলছে। তারপরে মনে করেন এভাবে মানে আস্তে আস্তে কথা বলতে বলতে একসময় ওর এক বান্ধবীর মাধ্যমে ওর ফোন নাম্বারটা আমি পাই, তো ওর সাথে মানে রিলেশন করি। দেখা যায় যে ওই রাজি হয়ে যায় এক পর্যায়ে, রাজি হওয়ার 15 দিন না যেতে আমি বলি যে আজকে ওদিন, তখন শীতের দিন সময় আসলো, শুরুর দিকে বছরে শীতের সময় আসলো, তো কুয়াশার ভিতরেও আইসে ও স্কুলে আসার পর। পরে মানে স্কুল হলো 10টা বাজে, ও আসে হলো 8:30 বাজে আসলো ওই দিন, আর কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছে না। তারপর মনে করেন যে ওর সাথে আমার দেখা হয়, দেখার পর কথা হয়, কথা হওয়ার পর আমি যে মানে স্কুলের পিছে ও আমার সাথে দেখা করছে, তখন কুয়াশা আসলো, কেউ দেখতেছে না, তো ওর কাছে যাই, কাছে যায় হাত রাখি দেয়ালে, আর ও আমার দুই হাতে মাঝখানে থাকে। তারপর আমি, ও বলছে যে কি করতেছো, দূরে যাও দূরে যাও, সরো, এসব কি করতেছো, ঠিক আছে, এসব বলতেছে, কিন্তু আমি না শুনে আর ওর কাছে আইসি। পরে ও আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দৌড় দিয়ে চলে গেছে। তারপর ক্লাস ক্লাস হয়েছে, ও আমাদের তাকায় নাই, কিন্তু অন্যদিন অনেকবার তাকায়, কিন্তু ওই দিন একবারও তাকায়নি। আমি তো ওই দিন মানে প্রত্যেকবার তাকাই কিন্তু ও তাকাচ্ছে না। পরে ফোন করি, ফোন ধরে না, ব্ল্যাক লিস্টে নাম্বার ধরে দিছে। পরে আমার বান্ধবী আছে, ওর হাতের বান্ধবী, আমারও বান্ধবী, ওর কাছে ফোন দিছি যে কি ব্যাপার, সে ধরতেছে না। তুমি আজকে যে কাম করছো ওই জানো, ওই আমার কাছে এসে কাঁদতে দিছে। ও জীবনে আমি এরকম ভাবে কাঁদতে দেখিনি, তোমার সাথে এরকম করলা কায়, ওই কি খারাপ মেয়ে এমন করছো? তুমি প্রেম করছো কয়দিন হয়েছে তোমার? এসব করা লাগবে, এসব করার টাইম পেতে না? এসব আমাকে ওর বান্ধবীটা বলতেছে। পরে আমি কি করছি, মানে কান্নার অভিনয়গীরা বলতেছে আমার ভুল হয়েছে হ্যান ত্যান। পরে আবার মেয়েটা মানে ফোন ধরছে, ফোনটা নিয়ে বলতেছে যে তাহলে এখন তুমি কি করতে যাচ্ছ? পরে আমি কই, আমি আবার কি করতে যাচ্ছি, তুমি কিছুই করতে দিলা না। পরে বলতেছো তারপরে বলতেছে তাহলে কখন আসবে? আমি কই না লাগবে না। তখন মানে ওর প্রতি আমার একটা ফিলিংস আছে যে না মানে আমি ভালোবাসবো, ঠিক আছে? এই ফিলিংসটা আইসা যায়, দু এক মাস যায়, ওর সাথে এইভাবে হালকা পাতলা কথা চলে, মানে অত কথা চলে না। প্রথম প্রথম যেমন 15 দিন এই স্কুল থেকে যাবে ফোন দিবে, রাত্রে 12টা 1টা পর্যন্ত মানে ফোনে কথা কব, কিন্তু আমার ফোন আসছিল না। তো আমি করতাম, আমার এক ফ্রেন্ড আসলো, ওই মানে আমার ঘরে থাকতো, ওর ফোন দিয়ে কথা বলতাম। তখন মে মাস সম্ভবত, তখন মানে আমার বাবা মার কাছে চাপ দিয়ে আমার ফোন লাগবে, অনেক চাপ দিয়ে, না হলে আমি পড়ালেখা করবো না, আমি থাকবোই না। পরে আমি দুদিন বাইর থেকেও বেড়ে গেছি, ফোন দেওয়া লাগবে। তারপর ফোন কিনে দিয়েছে, একটা বাটন সেট কিনে দিয়েছে। তারপর ফোন কিনা, পরে আমি কি করি ওর সাথে ফোন কিনা কথা বলি। পরে তখন আমি মানে ফেসবুকে অ্যাকাউন্ট খুলি একটা, ফেসবুকের দিকে অনেক ঝুঁকে দেয় আমি তখন, মানে দিনটা সবসময় যখন মানে বাড়িতে থাকতাম সারাদিনই বাড়িতে থাকতাম, ওর সাথে কথাও বেশি করতাম না, আমি খালি ফেসবুকে থাকতাম।
আচ্ছা,
তারপর আমি একবার কি করছি, মানে ও 3 দিন আসে নাই স্কুলে, তারপর কি করছে ওর বাইরে চলে গেছে ওকে দেখতে, এক বন্ধু কিনা যে বই নিতে যাওয়ায়। পরে গেছি উই আর ওর নানি আছে, দেখা করতে আমি যা নিয়ে গেছিলাম ওইটা ওর মানে মামাতো ভাই হয় মেয়েটার। পরে নিয়ে গেছি ওর নানি আছে, নানি রানতেছে আর ও বিজনেস হয়ে আছে। তারপর ওর নানি বাইরে গেছে, হয়তো খড়ি টড়ি বা কোনো কিছু আনতে, ওটা তো আমি দেখিনি। তো বাইরে গেছে, বাড়িতে গেছিল ও আর ভাই, বললাম যে তুই যাই তোমার সাথে কথা হয়। পরে গেলাম, পরে আমি কি করছি আমার অন্য নেশা এসে পড়ছে, এবার শুয়ে আছে, আমি এমনভাবে দেখছি আমার অন্য নেশাই আছে। পরে আমাদের দুজনের মধ্যে মানে সম্পর্ক হয়ে যায়, দুজনের মধ্যে সম্পর্ক হয়ে যায়, মানে উই না করতেছে সারাতে, ওর অসুস্থ শরীর।
ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ
অসুস্থ শরীর, কিন্তু আমি
ঠিক আছে, আমি বিষয়টা এসকেপ করতে চাচ্ছি, হ্যাঁ হয়ে যায়। তারপরে
তারপর এসব হওয়ার পর তারপর মানে আমি বাড়াই তাড়াতাড়ি চলে যাই, ও কইছি মানে ওর যে মামাতো ভাই আছে, তুই থাক ভাই আমার একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি। পর আমি মানে চলে যাই, চলে যাওয়ার পর মানে এক ধরনের রেপি হয়ে যায়। তারপর
মানে রেপ করে ফেলেন আপনি তাকে, যেটা
ওইরকমই,
ওকে
ওইরকমই,
তার অনিচ্ছায় যেটা করেন আর কি, আলটিমেটলি ইটস আ রেপ। ওকে,
তারপর আমরা যে রোজা ছুটি দিয়ে দেয়, ওর সাথে আমার ফোনে কথা না, ফোন আর ধরে না, ব্ল্যাক লিস্টে। একদিন রাত্রে মানে 8টার দিক দিয়া ওর বাদ গেছি, মানে ও যেখানে পড়ে জানলার কাছে গেছি, জ্বর বাকি গেছে, এলাকার 2-3 জন মানে ছেলে দেখে বলাইছে। পরে দেখে তো মনে করেন চোর চোর করে চিল্লাই দিছে, আমি তো দিছি দৌড় দৌড় দিয়ে মনে করেন চলে আইসি। পরে মানে আমার চিনতে পারছে ওরা, পরে মানে জিনিসটা সাপ লেগে গেছে যে রাত করে অমুকের মেয়ের বাড়িতে ওই ছেলে যায়, মানে আমি যাই, এই জিনিসটা আমার সাপ লেগেছে। তারপর কি করবো, ওর বিয়ে ঠিক করে দেবে, মানে তখন 9-এর মাঝামাঝি সময় আর কি, তখন ওর বিয়ে ঠিক করে দেবে, মানে ও খালি পরীক্ষা দিবে কিন্তু স্কুলে আসবে না, এই ডিসিশন না হয় ওর বাড়ি থেকে। তারপর আর মানে আর স্কুলেই আসে না, পরে আমি ওদের এলাকাও যেতে পারি না, এলাকার মানুষ সব জানে, গেলে আমাকে মানে ধরে আটকাবে, হ্যান ত্যান ঝামেলা, এখানে যাইতে পারি না। পরে আস্তে আস্তে কি করে ওর সাথে মানে রিলেশনটা ছুটতে থাকে, দেখা যায় 1 বছরের মতন আসে না, 10-এর মাঝামাঝি সময় পর্যন্ত। তারপরে দেখা যায় মডেল টেস্টের সময় দেখা যায় আমি যে ফেল করছি 3-4 সাবজেক্টের, পরীক্ষা দিতে দেবে না এসেছি। পরে আমার সামনে আত্মীয় ছিল ওই স্যার, স্যারের বন্ধু লাগে, পরে ফোন দিছে যে তোমার ছেলে তো এরকম এরকম করছে, ওকে আমরা স্কুলে রাখতে চাইছো না, ওকে আর্টসে ভর্তি করে দাও, তুমি তো কইছো তোমার পোলা পড়ে না, পড়লে সব পারবে, মানে এরকম ভাবে কটূক্তি করে অনেক কথা কয়েছে। আমার বাবা কাঁদতে দিছে তখন ফোনের ভিতরে। পরে আমি কইছি স্যার আমাকে একটা সুযোগ দেন, আমি স্যার দেখাই দিব, আমি দেখাই দিব, আমি আমিও ভালো রেজাল্ট করতে পারবো। তারপরে দিন মনে করেন যে ক্লাসে দাঁড় করাইছে যে এখানে এ প্লাস কারাগারা পাইবা আশা আছে কাঁধে দাঁড়াও। পরে একজন ছেলে দাঁড়াইছে বুঝছেন আমাদের ক্লাসে, ওই ছেলেটার আমার নাম বলতেছি না। পরে আমিও দাঁড়াইছি, আমি যখন দাঁড়াইছি তখন ক্লাসে কি হয়েছে, ক্লাসে সবাই হেসে দিছে, এই যে ছেলে প্রত্যেক পরীক্ষা পরীক্ষা ফেল পরে ওই কিভাবে এ প্লাস পাইতে পারে। তো এরকম হওয়ার পর তখন আমি বলছি হাসার কি আছে স্যার, আমিও পারতে পারি, আমিও পাইতে পারি পড়ালেখা করলে। এ কথা যখন বলছি তখন আরো আসছে, তখন স্যার বলে হেই ক্লাসে আসে না, একদিন ক্লাস করে না, পলায় পরীক্ষা ফেল করে উই আবার এ প্লাস পাই ভাই, এভাবে বলছেন আমাকে বসাই দিছে। তো খুব খারাপ লাগছে ভাই। তারপরে 3 মাস আমি খুব প্রচুর পড়ি, প্রচুর পড়ার পরে খুবই পড়ি ভাই, মানে স্কুল থেকে যখন যাই তখন পড়ি, তখন তো আমার রিলেশন মানে ছুটে গেছে। আর তখন আমার এই যেটা ফেসবুক চালু করেছিলাম ওই মানে ফোনটা হারাই গেছিল।
বিরতি নেব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে মাত্র পাঁচ মিনিটের বিরতি, পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি দুই চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে JBSB আনসেন্সর্ড, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরও একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস JBSB তে। আমার সঙ্গে রয়েছে সবুজ, সে সুদূর নাটোর থেকে। সবুজ, তারপর কি হলো?
ফোনটা হারায় যাওয়ার ফলে মানে ফোনের উপর নেশা থাকে না, আর মেয়েটার উপর শূন্য নেশা থাকে না, আর যে সিগারেটের নেশা, বাবার নেশা এইসব যে ছিল ওখানে পাওয়াই যেত না, মানে অনেক দূর যাইতে হইতো। সিগারেটের নেশাটা ছিল মাঝে মধ্যে হইতো। পরে কি হয়েছে, পরীক্ষা দেওয়ার পর 3 মাস ছুটি থাকে, তখন আমার নেশা আছে যে আমি অ্যান্ড্রয়েড ফোন কিনবো। বাবা মা কই, বাবা মা এখন তো নাই, 2 মাস পর নেই, আমি 2 মাস পর তো আমার কলেজ ছুটে যাবে, তখন বলবো যে আর কয়েকদিন যাক, তাহলে আমার ফোন কিনবো না। তারপর কি করে আমি আবার ওই ঢাকায় চলে যাই, নারায়ণগঞ্জে যাই। পরে তক্ত কেনা রাখবো না, তুই যাই কেনা থাকলে খারাপ হয়ে যাবি, আগে তো দেখছি আমাকে ওই জায়গায় রাখে না। পরে আমি কি করি, আলাদা একটা জায়গা নিয়ে মানে মেস ভাড়া করি, মেস ভাড়া থাকি, আমার স্থানীয় বন্ধু বান্ধব আছে, কাম করি না, মানে গার্মেন্টসে যাই না, এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফিটিং দিই আমার টাকা হয়, কাম করার কি দরকার, মানে প্রথম 15-16 দিন এরকম করি। পরে কই না গার্মেন্টসে যাই দেখি একটু কিরকম। তারপরের মাসে আমি কামে লাগি, যে আমি কাজ করতাম না, সবাই কাজ করতো হেল্পাররা, আমি কাজ করতাম না। আমি কি করতাম, মেয়ে আসলো অনেকগুলো, ওখানে কি মেয়েদের মানে কোনো সম্মানই নেই, গার্মেন্টসের মেয়েদের যদি কিছু বলি ওরা যদি বিচার দেয় উল্টা ওদেরকে বাস দেয়। গার্মেন্টসের মেয়েদের এরকম অবস্থা, মানে না জাহেল অবস্থা, কেউ যদি ওদেরকে কিছু করেও যদি বলে ওরা আরো ওর চেয়ে বেশি কথা শোনা যায়। তো এরকম তো ওই ফ্লোরের মানে অনেক কটা মেয়ের সাথে মানে অনেক কিছু হয়। আমি
এগুলো আপনি রেগুলার করতেন?
হ্যাঁ, রেগুলার চা সিঁড়ির ভিতরে পাইছি।
ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমরা স্কেপ কোঅর্ডিনেটর। তারপর
তো এরকম কাহিনী। তারপর মনে করেন যে গার্মেন্টসে থাকি রাতে রাতে, তখন তো বাপ মাও জানে না যে আমি কই আছি, ওই 2-3 মাস জানতো না আমি কই আছি। আমি ফোনও সিমও চেঞ্জ করে ফেলাইছিলাম, যেমন যে বাইরে থাকি ওই ছেলেদের সাথে মিশি। পরে আমরা দোস্তরা একটা প্ল্যান করলাম যে দোস্ত, তখনও ফিটিং চলতো, মানে ফিটিং করতাম সবাইকে। তারপরে বললাম যে দোস্ত চল এক কাম করি, এমন এক দান মারমো মানে একবারে অনেক কিছু পাম, এরকম চিন্তা ভাবনা করলাম। পরে আমরা কি করতে চাইলাম, মানে একটা ছোটখাটো একটা গার্মেন্টস, গার্মেন্টসের বেতন হবে, তখন আমাদের যে গার্মেন্টসের বন্ধু বান্ধব আছে 20-30 জন, আর আমরা স্থানীয় কয়েকটা, আর আমি ভাড়াটা তো আমার সাথে গুলো স্থানীয়, আমরা এই 20-25 জন যায়া তোর একটা ছোট্ট 2-3 তলা গার্মেন্টস বেতনের সময় লুট দিব, মানে এরকম প্ল্যান করছিলাম ভাই, কিন্তু করতে পাই নাই, মানে গেছিলাম শুনেন ওই গার্মেন্টসের কাছে গেছি, গার্মেন্টসের ম্যানেজার রাত্রে বাড়াইছে, পরে ম্যানেজারে ধরছি, ম্যানেজারে ধরে ভাই আমরা মারট্রেট দিছি যে ছেলেদেরকে বেতন দেশটা ঠিক মতন, এসব কলকাহিনী নিয়ে ম্যানেজার মারছি। পরে ভাই আমাদের নামে কেস হয়েছিল, পরে আমরা মানে আমরা নাম ফুটছিল আমাদের 5-6 জনের, 5-6 জনের আমরা কেস হয়েছিল। পরে আমরা কি করি, আমরা পলাই ওখান থেকে, পলায় অন্য জায়গায় চলে যাই, ওই মুন্সিগঞ্জ চলে যাই, আমার যে স্থানীয় আছিল ওদের আবার মুন্সিগঞ্জ আর একটা বাড়ি আছে ওখানে চলে যায়। পরে আমাদের যে সিন্ডিকেট আছে গামসা মার্কা, উনি বলছে যে তোরা 7 দিন পলায় থাক, একে 7 দিন চলবো, 7 দিন পরে এমনি অফ হয়ে যাবো, মানে উনি বলছে। আমরা 7 দিন পলায় থাকি, পরে আসি যিনি নেতা, তারপর থেকে মানে তাকে আমরা শ্রদ্ধা করি, তিনি যা বলে আমরা তাই করি। কি দেখা হয়েছে কি, ধরেন এক জায়গায় মানে মিছিল লাগবে, তোরা দেখ পোলা পান জোয়া গেছ, আমাদেরকে যেমন বলতো যেরকম দশ বিশটা মানে দশ পনেরোটা গ্রামে বলতো, মানে আমাদের গ্রামে ধরেন আমাদের মধ্যে ধরেন একজন আছে প্রভাবশালী, ওকে বলতো, যেমন আমার বন্ধুকে রিঙ্কুকে ওকে বলতো, আর ওর সাথে আমি আছি আমাকে বলতো, আমাকে বললে দেখা যেত আমরা বিশ তিরিশ জন বা পঁচিশ তিরিশ জন এরকম যোগাইতাম, এরকম প্রত্যেক এলাকার থেকে যোগাইতো।
কি করতেন এইগুলো যুগে?
পরে যাইতাম যায়া এই নারঙ্গল টারঙ্গল যায়া মানে মিছিল করতাম, এই এই জায়গায় ভোট দাও, এই জায়গায় ভোট দাও, এসব করতাম।
ততদিনে কি পড়াশোনা বন্ধ করে দিয়েছেন আপনি?
তখন তো ছুটি এসএসসির।
আচ্ছা, এসএসসি ছুটি, এসএসসি পরীক্ষার পরবর্তী সময়?
হ্যাঁ হ্যাঁ, তখন পরবর্তী সময়ে।
ওকে,
ওই তো তার পরবর্তী সময়ে আমি যাই, এই যে এইসব করি, মিছিল টিছিলে জড়ায় যাই, তারপরে মনে করেন জড়ায় যাই, তখন মানে নেশাটা অতিরিক্ত পরিমাণে গেছিল আরো, তখন টাকা পয়সা হাতে থাকছে, এই যে আমাদের নেতা উনি মানে টাকা দিত আমাকে আর আমার বন্ধুকে, দিয়ে দিত যে তিরিশ জনের জন্য দেখা যেত যে আট নয় হাজার বা দশ হাজার দিয়ে দিত যে তোরা খরচ কর, খাওয়াইটা তাওয়াইতো খরচ কর। আমরা কি করতাম, আমরা পাঁচ ছয় হাজার রেখে ওদেরকে চার হাজার দিয়া মানে সিগারেট খরচ এসব মানে সিম্পল খরচ দিয়ে দিতাম, খাওয়াইটা দিতাম আর রাতে খুশি, আর আমরা ওইসব দিয়া আরো উন্নত মানের নেশা করতাম।
ওকে,
তারপরে মনে করেন যে এভাবে চলে, এভাবে চলতে চলতে ভাই শরীরের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিল, তিন মাসে খুবই নাজেহাল হয়ে গেছিল। তারপরে মনে করেন যে খুবই অসুস্থ হয়ে গেছিলাম ভাই, তারপরে মানে এমনই অসুস্থ হয়েছিলাম এসব করতে না ঘুমাইতে না ঘুমাইতে চেহারা টেহারা আমার একদম শেষ হয়ে গেছে। তারপর আমার বাবা মাকে জানাইছে, আমি না জানাইছি না। পরে কি করে
বাবা মাকে কে জানাবে?
আমার বন্ধুরা।
ওকে,
আমি কইছি যে জানাইস না, জানালে তো খুবই সমস্যা, তিন মাস ধরে জানাই না কই আছি, আমিও কোনো যোগাযোগ রাখিনি। তারপর মনে করেন যে আমাকে নিয়ে যায় একটা হাসপাতালে নিয়ে যায়, পরে আমার বাপ মায়ের ফোন দিয়েছে, বাপ মা গেছে, তারপর চিকিৎসা করছে, তারপর সুস্থ হয়েছি। তারপর আমার মা আমাকে মাথা হাত দিয়ে কসম করে যে জীবনে কোনোদিন বিড়ি খাবি না ক।
আচ্ছা,
আমি কই হ্যাঁ কোনোদিন বিড়ি খাবো না। হ্যাঁ, তারপর দিন সিগারেট খাই, আমি বিড়ি কোনোদিন খাই না।
ওকে,
তো এই মায়ের যে এই কথাটা শুনে তারপর আমার কি করে একটা আবার কি করে দেশে মানে গ্রামে পাঠায় দেয়।
ওকে,
আবার মানে এই সময় শেষ হওয়ার পর আবার গ্রামে পাঠায় দেয়, তারপর একটা ভালো একটা কলেজে ভর্তি হই।
ওকে,
মানে খুবই ভালো কলেজ, তারপরে ওই কলেজে মানে মেসে থাকতাম আমি,
জি
এক মাস থাকছি। হ্যাঁ
জি,
থাকার পর আমি কি করতাম, তখন তো আবার অ্যান্ড্রয়েড ফোন কিনছিলাম একটা,
জি
কলেজ থেকে আসতাম, কলেজে যেতাম সকাল ছয়টা বাজে উঠতাম, উঠে কলেজে গিয়ে আবার বিকেলে আসতাম, বিকেলে এসে কি করতাম আমি ঘুমাইতাম, ঘুমার পর আবার সন্ধ্যাবেলা বাড়াইতাম, রাতে আটটা দশটা পর্যন্ত ঘুরে আবার আসতাম, ফেসবুক চালাতাম, বলতাম যে সকাল একটু পড়বো নি, ফেসবুক চালাইনি একটু পড়বো নি, পরে ফেসবুক চালাতে তাহলে ঘুমাই যায়, আবার সকালে আবার কলেজে যাই, মানে এভাবে চলতেছে ফেসবুকের উপরে আর ঘুরার উপরে। বাপ মা যে টাকা দিচ্ছে পর তোর পরে পুরা ডাক্তার হওয়া লাগবে তোর, আমার এদিকে কোনো ধান্দাই নেই। আমি কি করি, কলেজে যাই, কলেজ থেকে আসি, ঘুমাই, ফেসবুক চালাই, এই কাজ, ঘুম, ফেসবুক চালাই, পড়া তো পড়িই না কোনোদিন।
আপনার এসএসসি তে রেজাল্ট কি ছিল?
এসএসসি তে গোল্ডেন।
এসএসসি তে আপনি গোল্ডেন পেলেন?
গোল্ডেন, দেখেন আমার এই
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর ইউ শিওর?
হ্যাঁ, সোচ্চ ভালোবাসা আমার ফেসবুকের নাম, আপনি দেখেন, আপনার রোল নাম্বার সার্চ দিয়ে দেখেন, আপনি রোল নাম্বার আপনি সার্চ দিয়ে দেখেন, ওই তিন মাস পরিশ্রমের কারণে আমি গোল্ডেন পেয়েছি। না, এর কারণে আরেকটা ছেলের অবদান আছে।
দাঁড়ান 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 দাঁড়ান, আমি একটু পজ নিই। ও এম জি, তার মানে ওর ব্রেইনটা দেখেন, ও তিন মাস পরিশ্রম করে গোল্ডেন এ প্লাস পাওয়া। হ্যাঁ বলে যান, তারপর?
ওই তো, তারপর মনে করেন যে এভাবে চলতো, পড়াশোনা করতাম না, তারপর মনে করেন যে এই প্রথম থেকেই বাপ মার সাথে আমি খুবই প্রতারণা করি, যেমন আপনার কলেজে প্রাইভেট পড়ি আমি, এই যে এইটাই করতাম আমি, এইটাই যে করতাম ওইটা এখনো মানে ইয়া হয়ে গেছে। এক মাস থাকার পর পরে আমার ভাই আছে, ভাই মানে বুঝতে পারছে যে ওর পড়ালেখা হইতেছে না, শৈলের অবস্থা অবস্থা দেখিয়া যে ওর পড়ালেখা হইতেছে না, ওকে বাড়িতে নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসলে তাও একটু পড়বো, তো আমি বাড়ি চলে যাই। আমার ভাই ঠিক আছে, আমি যে আমার ভালো রেজাল্ট কারণে এসএসসি তে করার কারণে মানে এসএসসি ভালো রেজাল্ট করার কারণটা আমার ভাই একমাত্র। আমার ভাই নিজে রান্না করে, মানে পরিশ্রম মানে খেতে খামারে কাজ করে, কামলা দেয়, তারপর আবার পড়ালেখা করে কলেজে ডিগ্রিতে, তারপর আবার টিউশনই করায়, এই পাঁচটা কাজ একত্রে করত। আর আমাদের যে টিনের ছোট্ট ঘরটা আছিল ঠিক আছে, এটা পরে আমার বাপ মা যে এত ষোলো বছর ধরে আছে ঠিক আছে, এই ষোলো চোদ্দ বছরের মধ্যে বাড়ি ঘর করতে পারে, কিন্তু আমার ভাই এসা দুই বছরের মধ্যে আমাদের বাড়ি করছে, টিনের হোক বাড়ি তাও বাড়ি করছে, মানে দুইটা রুম তুলছে টিনের। আমার ভাই, আমার ভাই মানে খেত খামারের কাজ করতো, তো অনেক মানে নিজেই করতো, আমি কখনো ভাইয়ের থেকে টাকা চাইতাম না, ভাই মানি ব্যাগ উপরে ছেড়ে দিত, আমি মানে মানি ব্যাগ থেকে টাকা নিতাম, টাকা নেওয়া যায় কি টাকা নিতাম হলো কলেজে খাওয়ার জন্য, কিন্তু আমি খাইতাম না, দুপুরে যা সিগারেট খেতাম কলেজ ক্যান্টিনে যায়, আমার পাশের বন্ধুরা আসল সবাই মিলে সিগারেট খেতাম এই। আর তখন আমি অসৎসঙ্গ পাই, ওই অসৎসঙ্গ পাওয়ার পরে মনে করেন ওরা যা করে আমি ওই কাজে লিপ্ত হই, দেখা যায় যে ওরা এগারোটা বারোটা পর্যন্ত বাড়ি ঘুরতেছে, আমিও ঘুরতেছি, মানে আমি বাড়ি যাই, বাড়ি থেকে আবার বাড়াই যে প্রাইভেট পড়বো, বিকালে প্রাইভেট পড়ি না ঘুরি, প্রাইভেট পড়াবার দেয় ঘুরি, ঘুরি, ওদের সাথে ঘুরি, ঘুরে ফিরে দশটা এগারোটা বাজে বাজছি।
আচ্ছা।
কিন্তু ভাইও মানে একটু বাজারে থাকতো, ভাই এর কারণে জানতে পারত না, তো এইসব প্রতারণা করছি ভাই আমি বাবা মার কাছে।
আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি ইন্টারে পড়ছেন এখন?
জি।
এখনো রেজাল্ট হয়নি?
এখন মানে ফার্স্ট ইয়ার শেষ।
ফার্স্ট ইয়ার শেষ হলো। আপনি কি এখনো এসবের মধ্যে আছেন নাকি বের হয়ে এসছেন?
এখন ইনশাল্লাহ বের হয়ে আমি ভালো হয়েছি যে এটা বলবো না, কিন্তু এইসব 90% থেকে বের হয়ে গেছি।
গোল্ডেন এ প্লাস আপনার ইন্টারে একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা।
ইন্টারে যে একটা বছরের মধ্যে আমার অনেক কিছু খারাপ হয়ে গেছে আমি তো বলছি, এখন এই জিনিসটা আমি যেসব প্রতারণা বা যেসব খারাপ কাজ করছি ভাই এসব থেকে আমি বের হতে চাই ভাই।
আপনি তখনই বের হতে পারবেন যদি আপনার সঙ্গটা ঠিক হয়। একটা কথা আছে, আমরা জানি যে সঙ্গ দোষে সবকিছু নষ্ট হয়, সঙ্গ যদি ভালো হয় তাহলে অনেক সময়ই মানে মানুষ আসলে একটা অদ্ভুত প্রাণী, তাকে যে পরিবেশে রাখবেন সেই পরিবেশটাই সে অ্যাডাপ্ট করে। ওর যে পরিবেশ ও পেয়েছে ও কিন্তু মারাত্মক ব্রেনি, নইলে মাত্র 3 মাস পরে গোল্ডেন এ প্লাস পাওয়া যায় না। আমি আজকে এপিসোডে অনেক বড় একটা জায়গা হচ্ছে ওর ওই জায়গাটা, এবং ওর কথাবার্তা শুনে দেখেন ওর বাবা ওর মা গার্মেন্টসে কাজ করে, ক টাকায় বা বেতন পায়, কিন্তু ও যে পরিবেশে বড় হয়েছে সেটার মধ্যে গোল্ডেন এ প্লাস পাওয়া ইজ রিয়েলি ডিফিকাল্ট। এবং সেখান থেকে ওর যে ধরনের ইনভলভমেন্ট বিভিন্ন জায়গাতে, সেখান থেকে গোল্ডেন এ প্লাস তো দূরের কথা, পাশ করাই ডিফিকাল্ট, তারপরে ও পেয়েছে। ও প্রচুর ব্রেনি একটা স্টুডেন্ট, কিন্তু আমাদের এইরকম ছেলেমেয়েরাই অনেক সময় খারাপ পরিবেশে, নোংরা পরিবেশে নষ্ট হয়ে যায়। সুতরাং যারা খারাপ হয়, যারা মন্দ হয়, যাদেরকে আমরা বলি যে ওরা কালপিট, তাদেরও খুব ভালো সম্ভাবনা আছে। জাস্ট একটু প্রপার নার্সার করা, জাস্ট একটু সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসা, এবং ওদের যেটা প্রয়োজন সেই গাইডেন্সটা ওদেরকে দেয়া, তাহলে ওরাই কিন্তু সোনার মানুষ হতে পারবে দেশে। কিন্তু আনফর্চুনেটলি আমরা যতই বলি না কেন সেটা কোনো কোনো সময় ফেইল হয়, এবং ফর্চুনেটলি এই অনুষ্ঠানগুলো শুনে অনেকেই গিভ আপ করে। কজ এই ছেলেটার 18 বছরের যে উপলব্ধি, সেটা যদি আরো পরে গিয়ে হতো, ধরেন আরো 10 বছর পরে গিয়ে কিংবা আরো 12 বছর পরে গিয়ে, ততদিনে আরো বড় লস হয়ে যেত। কিন্তু ফর্চুনেটলি বলবো আলহামদুলিল্লাহ যে খুব অল্প সময়ে ওর উপলব্ধি হয়েছে এবং ও এখানে এসছে। আমরা ওর জন্য সময় মিলে দোয়া করবো যাতে ও সত্যিকার অর্থে এই ট্র্যাকটা থেকে পরিপূর্ণরূপে বের হয়ে আসতে পারে। সম্ভাবনা যেহেতু আছে ওর, যেহেতু গোল্ডেন এ প্লাস, এবং ভবিষ্যতে যেহেতু ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে, তার মানে একটা ব্রাইট ফিউচার আছে, এটা যাতে নষ্ট না হয়ে যায়।
প্রিয় শ্রোতা, এই ছিল সবুজের জীবনের অপ্রিয় সত্য। জিবিএস বিখানি শেষ হচ্ছে না, আরো একজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছে। চলুন মঞ্জুরের কাছ থেকে জেনে নেই কে বসছে এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিব ওর মঞ্চে।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের পর্বের দ্বিতীয় অতিথি 23 বছর বয়সী মোহাম্মদ আবু পাটোয়ারি। সবসময় অসহায় মানুষের পাশে থাকতে এবং হাসি খুশি থাকতে পছন্দ করেন আবু পাটোয়ারি। প্রিয় খাবার শাকসবজি, জীবনের বেশিরভাগ শখই পূরণ হয়ে গিয়েছে বলে মনে করেন আবু পাটোয়ারি। চলুন কিবরিয়ার কাছে পুরো বিষয়টি জানার জন্য।
প্রিয় শ্রোতা, আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম যে আবু পাটোয়ারি এই মুহূর্তে বসছে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। আবু পাটোয়ারিকে আমি ফ্লোর দিতে চাই, এবং অন্যান্য গেস্টের ক্ষেত্রে যা হয় আবু পাটোয়ারির ক্ষেত্রেও ঠিক তাই হবে, যদিও সময় খুব অল্প। ওকে, অল্প সময়ের কথা বলতে না বলতেই বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। ছোট্ট একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে 4 মিনিটের ব্রেক, 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে এই গেস্টকে নিয়ে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা কথা না বাড়িয়ে আবু পাটোয়ারি আপনার কাছেই যাই। আপনি যেখানটায় ছিলেন, যেখানটায় ছিলেন বলবো কি, আপনি তো শুরুই করেননি ইনফ্যাক্ট, বলুন আপনার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানতে চাই। ওকে,
আমার ছোটবেলায় যখন আমার বয়স কি মাত্র 1 বছর, আমার বড় ভাইয়ের বছর 2 বছর, সে সময় আমার মা আমাদের ছেলে চলে যায়। সেরকম আব্বাই আমাদের খুব ভালোবাসত, ছোটবেলাতে আব্বাই মানুষ করছে, সৎমার ঘরে নিয়ে গেছিল, পরে যাতে আমার বড় ভাই লেখাপড়া করতে পারে নাই। আমি পরে যাই হোক ফাইভে পরীক্ষা দিয়েছি, ওই স্কুলে যেসব 6-এ উঠলাম, এর ভিতর আবার আমার বড় ভাই যে আছে সে আবার মনে করেন সংসারে গরু টরু আছে, আবাদি আমাদের আবাদি জমি টমি আছে, সে আর লেখাপড়া করে না। মানে ছোট বলতে ছোটবেলাতে বড় হইতে ভাই বন্ধু বন্ধু মানে আমরা দুইজনই সবকিছু।
ওকে,
কি মাঝে মধ্যে সৎমার ঘরে আমার বড় ভাইরা মারে একটু দোষ পাইলে, আবার লেখাপড়া করে আবার গরুর ঘাস কাটতে যাইতে হয়, বিলে যাইতে হয়, ক্ষেত খামারে কাজ করতে হয়, না করলে মারে। আব্বা আবার মানে সরকারি চাকরি করতো, তো মানে 2-3 কিলো ফাঁকে সপ্তাহে একদিন আসতো, সেই সব আসলে সারা সপ্তাহে কথা আপারে বলবো, পরে আর বলা হয় না যে আপা মন খারাপ যদি করে হ্যান ত্যান, সে কারণে আর বলি না। পরে এবারে তাও সহ্য করতে করতে পরে 2011 সালে যে সময় আমি 6-এ পরীক্ষা দিব, 6-এ উঠছি, 7-এ পরীক্ষা দিব, সে সব হঠাৎ একদিন আমার মা আসে, আইসা এখন পরে চাষিরা যারা আছে সবাই কয় তোর মা আইসে হ্যান ত্যান। পরে সে সব মা আসে দেখতে, সে সব আমি মার দিক তাকাই না, মাছ চেহারা কিরকম আমার জীবনে মনে নেই। পরে আসে, পরে আসার পর আমার বড় ভাই যায় দেখতে, কিন্তু আমি যাই না। পরে আসতে ধীরে পরে মা জায়গা, পরে আমার বড় ভাইয়ের কাছে নাম্বার দেওয়া যায়, কিছু টেয়া দেওয়া যায়। পরে আমার বড় ভাই কি আসে আমার কাছে, মানে অত লেখাপড়া দেন না, নাম্বার লেখার জন্য আমার কাছে আসে। পরে আসলে আমি আবার নাম্বারটা মুখস্থ করে ফেলি, আর মনে মনে বলি যে মা এতদিন দেখে নাই, সে আবার কিসের মা,
এরকম একটা অভিমান হয়।
হ্যাঁ, এক আনতাম যে মা বলতে কি আছে আমরা তা জানি না, আমরা জানি যে আমার বড়ই মা আমার সবকিছু। তাও পরে কই হাজার হোক, মা খারাপ হোক গিয়া হোক, মা তো মাই। পরে আমার বড় ভাইয়ের দুঃখ দেখা, পরে এখন মার কাছে ফোন দিছে, বিলে যাইতাম, বিলে দেয় আমার বড় ভাই স্টেটাস হলো, পরে ফোন দেয়, পরে ফোন দিছি, এখন মা কয় বাবা দেখ আমরা আমরা যা ভুল করছি করছি, কি এখন তোরা তোকে নিয়ে আসবো আমি,
মা বলে।
হ্যাঁ,
আচ্ছা।
পরে আমার মারও আবার আরেক জাত বিয়ে হয়, সে পক্ষে একটা মেয়ে আছে। পরে আমার কয় আচ্ছা তোরা বাইপাস আসিস বাস স্ট্যান্ডে, আমি যা তাইসা তোরে নিয়ে যাবো। পরে বিলে মানে জামা কাপড় যত সব আসল বস্তার ভিতর ভরছি, যে মারা না সন্দেহ করে বড় মারা। পরে গেলাম, আমার সার্টিফিকেট নিলাম 5-এর সমাপনী, পরে নিয়ে এখন গেছি, এখন আমার আগে আমার বড় ভাই গেছে, এখন আমি গেছি অনেক কষ্টে। পরে আব্বু খুব কান্নাকাটি করে ফোনে, আয়সা দেখি এজাত আমার স্কুলে পড়াইবো কইছে, এখন আয়সা দিয়ে এজাত মানে অগ দেখায় অগ সামর্থ্য নাই যে আমার পড়াইবো, সংসারে টানাটানি,
মানে আপনার মা আরেকটা সংসারে গিয়ে বিয়ে করেছে।
হ্যাঁ, ও সংসারে টানাটানি। এখন পরে আমার খালাতো ভাই আছে একটা, পরে ওর সাথে গেলাম গার্মেন্টসে দেখতে, আমি জানি না যে গার্মেন্টস কিরকম,
ক্লাস 6-এ থাকা অবস্থায়।
হ্যাঁ, পরে গেলাম গার্মেন্টসে, এখন দেখে পরে লোক নিতেছে, এখন কইতাছে তোমরা কি ঢুকবা, পরে আমরা আমি মনে হয় এমনিতে দেখার জন্য হয়তো কিছু, পরে ঢুকলাম, এখন দেহে কয় বেতন দিব এসব, তখন আমি মানে অনেক ছোট, দুইতলা একটা গার্মেন্টসে চাকরি নি, নেওয়ার পর চাকরি করতে থাকি, বাসায় টেয়া দিই, সে আমার স্যালারি আসলো মাত্র 2700 টাকা। ওইভাবে তাও শিখি, কাজ শিখার পর একদিন স্যারের বলি, স্যার আমার তো এখন বেতন একটু বাড়াই দেন, এখন তো আমি কাজ জানি। এখন স্যারে কয় হ্যাঁ বাড়ামো, হ্যাঁ বাড়ামো। পরে একদিন স্যারের সাথে এই নেয়া, পরে একদিন কাজ করতেছি, এখন স্যারে দেয়া দিছে এক প্যাডাম, হ্যাঁ কাজ করতেছি, এখন সুপারভাইজার দেয়াছে এ প্যাডাম, এখন স্যারা এসে কয় এই প্যাডাম দেখে করতে গেছে হ্যান ত্যান, এখন সুপারভাইজার কয় আমি কই নাই, আমি কই আপনি তো বললেন। পরে এক পর্যায়ে কি স্যারে আমার একটা থাবর মারে, পরে রাগারাগি কইরা তাও কোনো মতে আসিলাম, পরে স্যারে আবার বোঝায় দেখ কি যা হয়েছে হয়েছে, চাকরি কর, পরে তোর বেতন বাড়াই দেবো। পরে ওই যা পরে চাকরি ছেড়া দি আর করি না ওই যা। পরে আরেকটা গান মেসে যাই, সেখানে আবার ভালোই বেতন, ওই যা আবার বেতন বাড়ল 3000 টাকা,
700 থেকে 3000 বাড়লো।
হ্যাঁ, পরে ওই যা হেল্পারে ঢুকলাম, চাকরি করতেছি, বাসায় টেয়া দিতাছি সবই, আমার বড় ভাই চাকরি করে, ও বাসায় টেয়া দিতাছে, এখন মানে আমরাই সংসার চালাইতাছি, তো ছোট একটা বই না আছে লেখাপড়া করাই, এভাবে যাইতেছে এভাবে। আপনার আবার এর ভিতর আমি মানে ফোন কিনি, আব্বু আবার ফোন দেয় মানে কান্নাকাটি করে। পরে আমি আবার চিন্তা ভাবনা করি যে আমার বড় ভাই তো আসে মার কাছে, আমার আব্বুর কাছে নাই, আমি যাই। পরে যাই আসি আব্বুর কাছে, আবার একদিন গার্মেন্টসে গেছি, আব্বু কইতাছে কি যে আমি না বাসা পারলে আমার দেখতে আয়। পরে গেলাম যাই দেখি আব্বুর কিছুই হয়নি, পরে আব্বুর কাছে থাকি, মানে আব্বুর কথা কি তোরা যা যাত্রা করস তোরা আমার কাছে খাইবি, আর তোরা যা কাজ করবি তো ওরা তোরা খরচ করিস, আমার দোয়ার দরকার নেই। পরে এভাবে কি কাজ বাস করি, আমাদের সাইডে ভাটা আছে, তিনটা হঠাৎ কাজ টাজ করি, নিজের পকেট খরচ চলাই। সেই সময় আমার বন্ধুদের পাল্লাই পড়া মানে কি এক ধরনের কি কয়, আমার এক ভাইস আছে গাজা টাজা খাইতো, আমার আবার সেভারেট রুম মানে রুম করে দিচ্ছে সেভারেট রুম, ওই রুমে আনতো। পরে দেখ
গাঁজা খাওয়া শুরু করলেন আপনি বয়সে?
আগে দেখতাম।
কাকে দেখতেন, কে খাচ্ছিল?
আমার এক ভাইস দিয়ে আনতো, চাচাতো ভাইয়ের ছেলে। পরে আমার খাইতে করতো, আমি খাইতাম না। পরে আস্তে আস্তে একদিন খাইলাম, মানে এক টান দুই টান করে এখন শিখে গেছি ঘুরাই। এখন আর মানে ওরা আমার খাইতে হইব। পরে এভাবে পাই খাই। একদিন কি আমার ভাইস্তি কয় কি চ এক জাত যামো, যাবি আমার সাথে? এখন আমি কই কই, কয় আসছে চ যাই। পরে কয় টেয়া লাগবে কত? এখন কয় টেয়া নিস বেশি করে। পরে গেলাম এক জাত, আমাদের ওই জাত বাজার আছে, একটা মানে বয়স্ক মহিলা 45 বছর হইব। পরে ও যায় ঠিকঠাক মানে যা কয় টাকা পয়সা লেনদেনের ব্যাপার ও ঠিকঠাক করলো। পরে ওই জাতি প্রথম ফার্স্ট আমার যাওয়া। পরে ওই জাতি যাই হোক, পরে কি হইলো শারীরিক সম্পর্ক। সেই সময় আসলাম বাসায়, আসার পর পরের দিন ও কয় আবারও যাবো। পরের দিন আমি কই না আমি যাবো না, আমার কিরম ভালো লাগতেছে না, আমার এগুলো পছন্দ না। পরে কয় না সমস্যা কি চ দেয়। পরে এভাবে টোটালি যাওয়া হয় সপ্তাহে আপনি মনে করেন 4-5 দিন যাইতাম। তারপরে এখানে আবার গাঁজাটা খাইতাম, আবার মদ আছে আমাদের পাওয়া যায়।
আপনি এত অল্প বয়সে সব খাওয়া শুরু করলেন?
হ্যাঁ, পরে খাইতাম বন্ধুদের পালার পরে সিগারেট বিড়ি।
আমরা যতদূর জানি যে শিশুরা মিষ্টি জাতীয় জিনিসপত্র পছন্দ করে, হ্যাঁ, এবং মিষ্টি জাতীয় জিনিসপত্র পেলে তাদের একটা আগ্রহ থাকে। আপনি যেগুলোর কথা বলছেন এগুলো তো স্বাদের দিক থেকেও বিশ্রী রকমের, এবং এগুলো ছোটদের আগ্রহ হওয়ারও কথা না, আপনি এগুলো কেন করতেন?
ওরা খাইতো, আমি দেখতাম, আমার পরে
দেখে দেখে আগ্রহ হতো। এই জন্যই আমরা বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যাই হোক বলুন।
তারপরে খাইতাম এভাবে, পরে টোটালি পরে ওর সাথে আর ঘুরি না। পরে এখন আমি তো জানি যে আমি সবই চিনি, ও যাইতো আমার সাথে, আমার টা দিয়ে ওরে খাওয়াইতে হইতো। পরে আমি কই না ওরে আমি নিব না, আমি একাই চলবো। পরে আমি এভাবে একাই যাই মাঝে মধ্যে। তারপরে কেন আমার আব্বু আবার এই বিষয়টা জানতে পারে যে আমি এগুলা খাই। পরে কি আব্বু রাগারাগি করে হ্যান ত্যান, কিন্তু কোনোদিন গায়ে হাত দেয় না। আস্তে ধীরে আমার কি মাথায় একটা অপারেশন হয়, টিউমার হয়েছিল। পরে অপারেশন করে এই সময় শুনে আমার বড় ভাইয়ের বিয়া ঠিক হয়েছে।
আচ্ছা,
এর ভিতর আবার কি আব্বা মানে অসুস্থ হয়ে গেছে আর চাকরি মানে করতে পারে না।
জি,
পরে আমার আব্বুর বললে আমার বড় ভাই চাকরিটা করে, করে যা পায় আব্বুর অর্ধেক দেয় আর নিজে অর্ধেক চলায়।
ওকে,
এভাবে চলতে থাকে। পরে বিয়া ঠিক হয়, আমার অপারেশন ভালোবাসা দিবসের 5 দিন পর, অপারেশনের 2 দিন পর আমার ভাইয়ের বিয়া। পরে আসি, বিয়া টিয়া খাই কোনো মতে। পরে ভাই আমার বড় ভাই ওর শ্বশুরের সাথে ঢাকায় আসে। পরে আমি টোটালি এখন একা। পরে মানে এখন চলতেই আছে ওইভাবে সবকিছু। পরে আমাদের ওই জাত মানে এক মেয়ে ছিল, ওই জাত যাইতো মানে বিলে যাইতো।
আপনি কি ততদিনে লেখাপড়া বন্ধ করে দিয়েছেন?
হ্যাঁ, আমার মানে টোটালি লেখাপড়া বেকআপ।
ওকে,
পরে যাইতো। পরে একদিন আমার এক ওই কি ভাইয়ের ছেলে আছে। পরে এখন আমার কইতেছি কি ওর সাথে প্রেম করতে পারবি? আমি কই হ্যাঁ পারবো না। কে যা, যদি প্রেম করতে পারো তুই যা চাবি আমি তোরে তাই দিব, মানে তুই যা খাইতে চাবি আমি তোরে তাই খাবো।
ওকে,
আমি কই আচ্ছা রাজি। পরে টাইম কত? 1 মাস। পরে আস্তে ধীরে ওর কাছে যাই, কথাবার্তি বলি। তারপরে গান
বাজি ধরেন আপনারা আর কি,
এক ধরনের বাজি। পরে আস্তে আস্তে কি কথা বলতে 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 এক সময় মেয়েটা আমার প্রতি দুর্বল হয়ে যায়। এখন সম্পর্ক মানে
সম্পর্কটা হয়,
হ্যাঁ সম্পর্কটা হয়। পর আমার ভাইস্তি আসে।
জি,
পরে আসার পর এখন আমি কই দেখ আমাদের সম্পর্কটা তো হয়ে গেছে, এখন তো বাজি লাগছিলে এখন কি? পরে আমি তো এমনিতে লাগছিলাম, আমি তো সত্যি লাগি নাই। পরে কই দেখ মানে ওই মেয়েটা আমার প্রতি দুর্বল, এখন এভাবে যদি না বলি তাছাড়া মনে কষ্ট পাবো।
রাইট,
পরে আমিও এক পর্যায়ে মানে আমারও ভালো লাগে মেয়েটাকে। পরে ওর বাপ মা মানে টোটালি রাজি, কিন্তু আমার বাপ মা রাজি না যে এত অল্প বয়সে পোলা বিয়া দেবো না কি এর সাথে দেওয়া যাবে না। তারপরে গান আবার মেয়ের বাপ মা খুব গরিব।
জি,
পরে আমার আব্বু মানা করে, পরে আমি আর ওদিক যাই না। এক পর্যায়ে মানে একদিন মানে এমন অবস্থা হয়েছে, ওর জন্য একটা আমি থাপ্পড়ও খাইছি মানে ওর চাষির হাতে। পরে আব্বু মানা করার পর যাই না, এভাবেই পরে আস্তে ধীরে আমার আব্বু মারা যায়। পরে মারা যাওয়ার পর কি আমার ওই দিন মানে টোটালি মনে হয় আকাশতে আমার মনে হয় কেমন কি আমার সবচেয়ে কাছের মানুষটা, আমার যে মা বাপ মানে কোনদিন দুঃখ বুঝতে দেয় নাই, সে মানুষটা পরে
আমার বাবা
ছিল মারা যায়। পরে মাটি টাটি দিই আর সবাই সবার মতো, আমার বড় ভাই বিয়া করে ভিন্ন সবাই সবার মতো, খালি আমি একা, কারণ আমার তো আর কেউ নাই। এখন পরে আমার এক বোন কয় কি তুই একা থেকে কি করবি, আমার সাথে চ, তুই তো গার্মেন্টস এর চাকরি করছ তো আমার সাথে যায় চাকরি কর। পরে জয়দেবপুর আসার পর এখন চাকরি আর হয় না, যে যার যায় চাকরি হয় না, কয় ভোটার আইডি কার্ড ছাড়া চাকরি হবে না। সে আমার ভোটার আইডি কার্ডও হয় নাই, একটু জন্ম নিবন্ধনের বয়সও কম। পরে এবার থাকতে থাকতে আমার দুলা ভাই আবার একটু মানে মন কালাকালি বলতেও পারতাছি না যে তুই এ যাত্রা জাগা। পরে আমি বুঝতে পারছি বিষয়টা, বোঝার পর মারে ফোন দিলাম, সে সময় আমাদের বাড়ি আবার গাজীপুর করে খালার বাসায় রয়ে যায়। পরে ফোন দেওয়ার পর মা আসে, আসে আমার নিয়ে আসে মার কাছে গাজীপুর। গাজীপুর আসার পর ওই আব্বু অটো চালায় আমার খালো। এভাবে পরে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, নাম হইল রেবেকা।
জি
মানে আমার বোন মানে আমার খুব মানে খালার বাসায় যেতাম, তো খালার বাসায় ভাড়া থাকতো, পরে টিভি দেখতে যেতাম। পরে মানে পছন্দ হয় আমি আমার বোনের বলি যে ও কারোর সাথে প্রেম টেম করে নাই, কারণ আমার বোন বলে ও অনেক মানে ছেলের সাথে প্রেম করে মানে ছেলেদের কান দেয়।
এটা কে বলে?
আমার বোন।
ওকে।
পরে আমি কই আচ্ছা ঠিক আছে, ও মানুষের কান দেয় ওরে আমি কান দাম। পরে আস্তে আস্তে ওর সাথে কথাবার্তা বলি, এক পর্যায়ে মানে একদিন আমি ওরে প্রস্তাব দিই যে আমি তোমারে ভালোবাসি, তোমার আমার খুব ভালো লাগে। ও আস্তে আস্তে পরে কয়েকদিন যায় বলে না কিছু, পরে এক পর্যায়ে ও বলে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, আমারও তোমাকে ভালো লাগে। পরে এভাবে সম্পর্ক হইতে থাকে। পরে থাকার পর এখন আমার মার আবার মানে ডায়াবেটিস ছিল, পায়ে একটা কাজ এখন মানে ঢোকার পর পা মানে ফুলতে ফুলতে এখন ইনফেকশন হয়ে গেছে। মানে আমার মারে যে হাসপাতালে নেব মানে একটা টাকাও নাই ঘরে। বড় ভাইরে ফোন দিলাম, দেওয়ার পর এখন বললাম ভাই কি টাকা পয়সা কি পাইছে, এখন তোর টাকা রেডি তুই আইসা পারলে নিয়ে আসা। পরে গেলাম মানে হাসপাতালের একটা টাকা পয়সা উঠালাম, মানে চিকিৎসা করতে করতে কি পাইছিলাম 70,000 টাকা শেষ আমার, পরে আর একটাও নাই, এখন কি করবো। পরে বাড়িটা ছিল, বাড়িটা বেচলাম 1,00,000 টাকা দেয়া
মার ট্রিটমেন্টের জন্য।
হ্যাঁ বাড়িটা বেচতে দিলাম। পরে মা ঋণী ছিল 60,000 টাকা, পরে 60,000 টাকা মানুষের দিলাম, দেয়া 40,000 টাকা নিয়ে ঢাকায়।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে JBSB আনসেন্সর্ড, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরও একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেল। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেল।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জি কি প্রিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আবু পাটোয়ারির জীবনের অপ্রিয় সত্য। কথা না বাড়িয়ে আমরা তার কাছে আবারও ফিরছি।
বলেন, তারপর
টাকা নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটা রুম নিলাম নবীনগর। রুম নেওয়ার পর মা এছাড়াও ঢাকায় যেসব থাকতো, সেসব মানে একটা ফার্মেসির দোকান আছে, ওই যাতে একটা মামা বসতো, মানে ফার্মেসির ডাক্তার।
জি।
পরে ওই যাতে মা মামার ওই যাতে ওষুধপাতি খায়, ড্রেসিং করে, আস্তে আস্তে মার পা ভালো হয়ে যায়। এক পথে ভালো হওয়ার পর ওই কি আমি আবার আরেকটা গার্মেন্টসের চাকরি নিই। নেওয়ার পর একটা সেট কিনে আমি একটা, পরে এইভাবে একটু দেশে যাইতাম, দেশে যা ঘুরে আসতাম, সবার সাথে দেখা করে আসতাম। এক পর্যায়ে আমার এক বন্ধু ছিল, নাম ছিল শাহিন। ওর ওই যা মানে ওই আমার বলতে সবচেয়ে প্রিয় বন্ধু।
জি।
পরে ওর কাছে যাইতাম, পরে দেখতাম ও একটা রং নম্বরে একটা মেয়ের সাথে প্রেম করত। মেয়েটার নাম ছিল রিয়া। ওদের বাড়ি ছিল ফরিদপুর জেলা, আর আমাদের বাড়ি হল নাটোর। প্রেম করত, পরে মানে রিলেশন এক পর্যায়ে মানে শেষ হয়ে যায়। মানে মেয়ে বলে যে আমি আর রিলেশন রাখবো না।
আচ্ছা।
আমার বন্ধুকে, পরে আমার বন্ধু আমারে বলে, খুব কান্নাকাটি করে আমার সাথে। পরে আমি ঢাকায় আসি। আবার আসার পর একদিন বললাম একটা মেয়ের নাম্বার দিত, পরে কয় রিয়ার নাম্বার নেই।
রেবেকার কি হলো ওই সময়টাতে?
মানে ওর সাথে আবার মানে টোটালি কথা অফ, কোন সংযোগ নাই।
ওকে।
পরে রিয়ার নাম্বার নিলাম। পরে আমি তো জানি যে আমার বন্ধুরে মানে এক ধরনের প্রতারণা করছে। পরে আমি কল দিতাম মানে টাইম পাস করার জন্য।
আচ্ছা।
দেখি ওয় আরো মানে ফোন দেয় বেশি, আমি মিস কল দিলে ও ব্যাক করে। পরে এভাবে এক পর্যায়ে চলতে থাকে, আমার প্রতি খুবই দুর্বল হয়ে যায়। তারপরে গান ও বলে যে আমার বাসায় বিয়া ঠিক করছে, এখন আমি তোমার সাথে আসবো। আমি বলি দেখো আমি গার্মেন্টসে চাকরি করি, আমার পক্ষে তোমার চলানো সম্ভব না। কয় তুমি যেভাবে থাকো আমি তোমার কাছে আসবো। পরে আমি কই দেখো আমি তোমার সাথে টাইম পাস করছি, জাস্ট আমি তোমার বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করতে অনেক দেরি আছে। পরে ও কান্দাকাটি করে অনেক। এক পর্যায়ে বলে আইস আমি আসবো। আমি বলি আসো। কয় কই আসবো? আমি কই গাবতলি আসো। পরে বলে আমি অফিসে যাই। পরে যাই দেখি দুই তিন ঘন্টা পর ও আমার ফোন দেয়। ফোন দিয়ে কয় আমি তো গাবতলি, আমি বিশ্বাস করি না। আন্দে মানে বাসের শব্দ শ্যামলি শ্যামলি বলতেছে। পরে আমি বললাম তুমি শ্যামলি আসো, আমি ওই যাত আসছি, তুমি ওই যাত আসো। পরে ও আসে। পরে এক পর্যায়ে মানে আমার পছন্দ হয় না। পরে ভাবতে থাকি যে না, ও যেহেতু আমার কারণে এত দূর আইসছে, একটা মেয়ে দেশের আইসছে, এভাবে ফালাইতো, শহরের অবস্থাও ভালো না, বিবেকে কিরম বাধা দিল। আর বাসায় যাবো মারে যে বলবো, মা তো শুনলেই তো মাথা নষ্ট হয়ে যাবো, পরে গালাগালি করবো না ইয়াটিয়া করবো, আর তো মাইনেই নিব না, মানে দেখতে খারাপ। পরে আরেক কই তুমি বাসার সামনে দাঁড়াও আমি আসি। বাসায় দাঁড়ায় খালি আমিও একটা শার্ট কিনলাম, কিনার পর ও জামা কাপড় নিয়ে আসে নাই, আমিও জামা কাপড় নিয়ে আসি নাই। ওই অবস্থায় গাপ তুলে গেলাম, যা কইছি কিছু খাইছো? কয় না। পরে হোটেলে গেলাম, দুজনে খাইলাম কিছু, তারপর রাতে গাড়ি তুটলাম। গাড়ি তুটার পর এখন ওর ফ্যামিলিতে খালি ফোন দিতাম। আমি কই ফোনটা রিসিভ করো, আমার দাও, আমি কথা বলি যে কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে আইসো। পরে কয় না সমস্যা নাই, ওই কি কাটে কাটে দেয়। পরে ওর বান্ধবী আমার সাথে কথা বলাই দিল, কইল ভাইয়া ওর একটু দেখেন, ও মানে চলে আইসে আপনার কাছে, ওরে দুঃখ দেন। আমি কই ঠিক আছে, ও আইসে আমার কাছে, ওরে আমি দেখবো। পরে এভাবে এখন
দেখবো মানে এটা কি হলো, মেয়েটাকে কি বিয়ে করলেন বা কোনো কিছু?
না, এখনো বিয়ে করিনি। পরে নিয়ে গেলাম দেশে, এখন যাইতে আসি। আমার ছোটবেলাতে একটা শখ ছিল যে আমি প্রেম করে বিয়ে করব, মানে সবাই প্রেম করে বিয়ে করে। পরে আমার আবার মানে আল্লাহর কাছে বলতাম যে আমার জীবনে যে যদি বিয়ে করি প্রেম করে যদি বিয়ে করি। পরে মানে বাসে উঠছি, এখন আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে একদিক দিয়া। পরে এখন যাইতে আসি আর মনে মনে ভাবতেছি এখন দেশে যামো, দেশে যায় বড় মারে কি কমো, বিয়ে তো করি নাই, এখন বিয়ে না করলে তো হাতে টাকা পয়সাও নাই, এখন কি করবো। পরে গেলাম দেশে, যায় বললাম আমরা বিয়ে করছি, মানে বাসার থেকে না জানায় আমরা বিয়ে টিয়ে কইরা মানে পলাই আসছি। পরে সবাই প্রথম বিশ্বাস করে না, পরে আস্তে আস্তে সবাইরে বিশ্বাস করাই কোনো মতে।
বিয়ে তো করেননি তখন, করছেন
না?
করেননি তো, সবাইকে বিশ্বাস করেছেন, বিয়ে করেছেন। মেয়েটা কোথা থেকে আসলো, কি করলো, মেয়েটা কোথায় থাকে, কি থাকে, ইন ডিটেল তো কোনো কিছু জানেনও না? জানেন
না? জানি যে ফরিদপুর থাকে।
শুধুমাত্র কথা হয়েছে বলে এই ধরনের কাজ করতেছেন?
হ্যাঁ, যাই হোক, পরে বিয়ে করি নাই, ওরে রুমে উঠাইছি। এখন দুপুরবেলা শাড়ি পিনছে, পরে যেভাবে হোক ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, পরে এভাবেই সংসার করতেছি।
বিয়ে ছাড়া সংসার?
হ্যাঁ, বিয়ে ছাড়া।
বয়স কত ছিল তখন আপনার?
তখন আমার বয়স ছিল 17।
ওকে, বলেন। তারপর?
তারপরে 15 দিন যায় এভাবে।
তখন আপনি কি আপনার নিজের মায়ের সংসারে থাকেন নাকি অন্য কোথাও?
না, আমি নিজে, মানে
নিজে নিজে থাকেন। ওকে, নিজে যদি পয়সা ইনকাম করেন সুতরাং আপনি সিদ্ধান্ত নিয়েছেন। ওকে,
পরে এখন নিজের কাছেই খারাপ লাগে যে বিয়ে করি নাই, এভাবে তো চলা যায় না, একটা সমাজ, একটা ধর্ম, মানে একটা নীতি আছে না, এভাবে যদি গুনার কাজ করি। পরে এই বিষয়টা বড় মার কাছে শেয়ার করি। পরে বড় মা কি করে, ওই দিনে আমাদের মাদ্রাসার হুজুর আছে, হুজুর নিয়ে আসে। হুজুর নিয়ে আসে, হুজুর মানে জন্ম নিবন্ধন দেখে মানে বিয়ে পড়াইতে রাজি হয় না।
আচ্ছা,
কয়েক দুজনেরই বয়স কম, আমি বিয়ে পড়াইতে পারবো না, আর মেয়ের গার্জিয়ান নাই, আর নাই। পরে যেভাবে হোক হুজুর কয় রেজিস্টারই হইব না, যদি ধর্মীয় বিধান অনুযায়ী করতে চান তাতে আমি পড়াই দিতে পারি। পরে মানে যেটা ধর্ম ভাবে বিয়ে বিয়ে হইল, হওয়ার পর এবার সংসার করতেছি। করার পর এখন এদিক দিয়ে আবার কাজ করতে করতে আমি আমার অসুস্থ হয়ে গেছি। চিন্তা করতেছি যে এভাবে তো সংসার চালানো যায় না, এখন যে কোনো একটা কিছু করতে হইব। এখন জমি ছিল, বাপের জমি পাইছিলাম, এখন জমি বেচবো। এখন ভাইয়ের বলি যে ভাই আমি জমি বেচবো, আপনি ভাই মানুষ 2,50,000 টাকা দিন। পরে জমি বেচছি, যেটুকু সম্বল ছিল বিলে, বেচার পর ওরে মার্কেটে নিয়ে যায়, ওর মানে জামা কাপড় ছিল না, এক মার্কেটে নিয়ে যায়, ওই দিনে 7,500 টাকা মার্কেট করে দেয় একদিনে। করার দেওয়ার পর একটা গাড়ি কিনে।
আচ্ছা, আপনি তো ওকে আপনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, আপনার যারা আত্মীয় স্বজন ছিল তারা কি ওর বাড়িতে যোগাযোগ করেছিল?
না,
তারাও যোগাযোগ করেনি। ওকে,
পরে এখন রোজার 1 তারিখে একটা এখন কয় কি আমি দেশে যাব। পরে আমি কই গাড়ি ঘোড়া করছি, দেখো সংসার করার লাই আমিও যাবো তোমার সাথে, আমি তো জানি না শ্বশুর বাড়ি কিরকম, আর দেখাও করে আসি তোমার বাপ মার সাথে। পরে কয় না আমি তোমার নিতে পারবো না, আমি তোমার এইভাবে নেব না, আমার বাপ মারে বোঝাই শুনে তারপর আমি তোমার নিয়ে যাবো। পরে আমি কই না আমি যাবো তোমার সাথে। পরে দুজনে গাড়ি তুটলাম, গলন্দমুর আসলাম, আর আমার নিব না, কয় না তুমি থাকো আমি একাই যাবো। আচ্ছা ঠিক আছে, পরে 2,000 টাকা দিলাম ওর হাতে যে খরচ টরচ কইর। আসার পর তারপরের দিন ও আবার আমার থেকে টাকা চাইতেছে।
তারপরের দিন টাকা চাচ্ছে?
হ্যাঁ,
ও তো চলে গেল ওর বাড়িতে, টাকা চাবে কিভাবে?
মোবাইলে,
মোবাইলে টাকা চাচ্ছে। আচ্ছা,
এখন বলতেছে যে আমার 500 টাকা দাও, আমার টাকা লাগবে। পরে আমি কই আমি টাকা দিতে পারবো না, রাগে এখন কইতাছে কয় টাকা না দিলে আমার সাথে কথা বলবে না। পরে এক পর্যায়ে অ কয় দেখো আমি তোমার কাছে আসবো না, তুমি পারলে আরেকটা বিয়া করো। পরে আমি কই কে? পরে কয় আমি স্কুলে ভর্তি, মানে আমি আরো লেখাপড়া করতে চাই, আমি তোমার কাছে যাইতে চাই না, তোমার কাছে গেলে আমার লেখাপড়ার নষ্ট হইব, আমি যাবো না। পরে আমি কই দেখো এভাবে আমি এত কিছু করলাম কার জন্য, যেটুক ছিল সেটুকু মানে বিক্রি করে দিলাম তোমার জন্য, তো সংসার করার জন্য ভালোভাবে। পরে কয় কি
ওই জমিটুকুই আপনার লাস্ট সম্বল ছিল?
হ্যাঁ। পরে ও কয় না আমি আসবো না, তোমার ডিভোর্স পেপার পাঠাই দেবো, তুমি সই করে দেবো। পরে আমি অনেক বুঝাই যে তুমি আসো হ্যান ত্যান, কয় না। পরে ও ফোন অফ করে, আবার অন করে, আবার গালি গালাজ করে আমি ফোন দিলে। পরে এক পর্যায়ে ও কয় তুমি বিয়া করো, আর খবরদার আমার সাথে ফোন দিও না হ্যান ত্যান। পরে ওর বান্ধবীর নাম্বার ছিল আবার আমার কাছে, পরে ওর বান্ধবীর কাছে আমি ফোন দিই, ফোন দিয়া বলি যে রিয়া আছে, কয় আছে। পরে আমি কই রিয়ার বিয়ে হয়েছে আপনি শুনছেন? কয় না শুনি না। আপনি কে? আমি কই আমি রিয়ার হাজবেন্ড। কয় ওর তো বিয়ে হয় নাই, তা ওর হাজবেন্ড আসবে কোন তে? পরে আমি কই কে ও আপনাদের জানাই নাই? কয় না ওর ফ্যামিলি তো কেউ জানে না ওর যে বিয়ে হয়েছে। ও বলছে ও ঢাকায় গার্মেন্টস করছে, তাই এগুলা কিনে আনছে, আর যে জামা কাপড় আমি দিছি ওগুলো। রিয়ারে ফোন দিছি তুমি এগুলো কইছো? কয় হয় কইছি। তা তোমার সমস্যা কি?
আপনি কি জানতেন ওর বাড়িটা কোথায়, কোথায় থাকে, কোন এলাকায় থাকে, এগুলো কিছু জানতেন?
না, আমি জানতাম যে ও ফরিদপুর গলম দমরে থাকত।
চিন্তা করুন অবস্থা, মানে মানুষের যদি মেন্টরশিপ না থাকে, মেন্টরশিপ বলতে যেটা বোঝাচ্ছে আমি অভিভাবক যদি পারফেক্ট না হয় তাহলে একটা ছেলের কিশোর বয়সে কত বড় বড় ভুল হতে পারে। সবচেয়ে বড় ভুল যেটা সেটা হচ্ছে ও বিপদগামী সম্পর্কের মধ্যে গেছে তো গেছেই, পাশাপাশি ওর যে লাস্ট যে সম্বল ছিল জমি জমা যেটুকু বাবা বা পৈতৃক ভিটা যেটা ও পেয়েছিল সেটা ও এরকম একটা অনিশ্চিত সম্পর্কের পেছনে সমস্ত বিক্রি করে দিয়েছে। যে মেয়েটার সে বাড়িঘরের ঠিকানা জানে না, কোথায় থাকে সে জানে না, এবং সে মেয়েটার জন্য সে নিজের সমস্ত সম্পত্তি যতটুকুই ছিল সব বিক্রি করে দিয়েছে। অপরাধ না, ভয়াবহ অপরাধ যেটাকে বলে। বলেন তারপর।
তারপর এক পর্যায়ে আমি কই আমি বিয়ে করব, বড় ভাইদের বলে যে আমি বিয়ে করব, দুলা ভাইদের বলি, পরে কেউ রাজি হয় না, কয় না ও যদি আবার আসে কি কেস করে, পরে আমরা ফাঁসমো, আমরা এসবে নাই। পরে আমি আমার মন এমনিতেই খারাপ, তারপরে আরো দুঃখে মানে আরো কাতর হয়ে গেলাম বেশি। পরে ভাবলাম যে যাই আস্তে আস্তে সবকিছু বেচ্ছে আমি ঢাকায় যাব, তার এলাকায় থাকবোই না। পরে গাড়ি ছিল মানে কম দামে দুলা ভাইরে দিয়ে দিলাম।
এই গাড়িটা কিসের গাড়ি?
এটা অটো ছিল, অটো ভ্যান।
ওকে।
পরে ঢাকায় আসি মার্কাসে, আবার পরে ওঠার পর একটা গার্মেন্টসে আবার চাকরি নিলাম। একদিন গার্মেন্টসে বেতন পাইলাম, মারা আইসা দেখে যে বাসা খালে মামার বাসায় গেছে গাজীপুর, খালাদের বাসা, ওই যাতে মামাও আসছে। এখন কই যাই হোক, গাজীপুর মেলা দিন পরে যাই নাই, যামো রেবেকার সাথেও দেখা করে আসি। পরে গেলাম সকালবেলা, এখন বাগানে গেলাম, গজারি বাগানে আমরা হাঁটতেছি, এখন হঠাৎই রেবেকার সাথে আমার দেখা, ও দেখায় আমার মানে কান্নাকাটি শুরু।
রেবেকার সঙ্গে অনেকদিন পর আপনার দেখা?
হ্যাঁ।
ওকে।
পরে ও বিয়ে করছে, ছয় মাস হয়েছে, এখন ওর স্বামী ওর পছন্দ না।
আচ্ছা।
এখন কে পছন্দ না, কয় যে যাতে যাই মানে ওর স্বামীর বয়স একটু কম, যে যাতে যাই মানুষ ভাই বোন কয়, তারপরে গান ও গাঁজা টাজা খায়, মানে ছেলে গাঁজা টাজা খায়, ওর পছন্দ না। পরে আমি বললাম দেখো আমার তরফ থেকে তোমার নিয়ে অসম্ভব না। পরে কয় না তুমি যদি আমার না নিয়ে দাও আমি ট্রেন রাস্তা তাৎ করবো হ্যান ত্যান। পরে এক পর্যায়ে আমিও দুর্বল হয়ে যাই। পরে বেতন ছিল পকেটে 4,500 টাকা, ও হাত বাড়াই দিল যে তুমি আমার নিয়ে যাও, এরা আমাদের নিয়ে যাবে দেশে, আমি আর দেওয়া হইব না, আইতে পারবো।
রেবেকা বলে এটা?
হ্যাঁ।
ওকে।
পরে এক পর্যায়ে কান্নাকাটি করে, পরে নিয়ে যাই, জামা কাপড় কিচ্ছু নিয়ে আসে না। পরে ওরে নিয়ে গেলাম, এখন বিয়াও করি নাই, ওর স্বামীও মানে ওরে ছাড়ে না। এখন গেলাম, যাওয়ার পর দুলা ভাইয়ের বাসায় উঠালাম। এবার দুই দিন থাকার পর এখন মা সমানে ফোন দিতেছে।
ওকে।
আমার আরেকটা ভাই আছে, ওরও আমার বড় ভাই, ওরও ফোন দিয়ে কয়ে দিচ্ছে যে আবু মানে মেয়ে নিয়ে ভাগছে, ওরে পাইলে ধরবি। পরে আমি কি করবো, ওদিকেও যাইতে পারতেছি না। পরে বোনের বাসায় একটা, পরে আমি মারে ফোন দিচ্ছি, দেখেন মা যাওয়া হয়েছে, এসে এখন কি করবেন, এখন আপনার স্যার আমার কে আছে হ্যান ত্যান। পরে কয় আচ্ছা ঠিক আছে তুই ওই থাক, আমরা আসতেছি।
ওকে।
পরে আসলো মারা, আসার পর নাটোর গেলাম। পরে কি করলো, আমার মা কইল ঠিক আছে, তাছাড়া আমি হই মানে পুলার পক্ষ, আর তোর এ বাপ হোক মানে মেয়ের পক্ষ, মানে মেয়ের বাবা। পরে এভাবে মানে নকল সাক্ষী যা বলে নিয়ে গেলাম। যাওয়ার পর একটা কাজী অফিসে মানে কাগজপাতি কারোই নেই, ওরও নাই জন্ম নিবন্ধন, আমারও নাই কিছু। পরে যেভাবে হোক কাজী বিয়া পড়াইছে, পড়ানোর পর কাজীর 1,000 টাকা দেয়া কাগজটা উঠাই নিয়েছে। ওটা নেওয়ার পর ঢাকায় নিয়ে আসলো, নিয়ে আসার পর এখন দুজনের সাথে কারোই বনে না, মার সাথে ওর বনে না, ওর সাথে মার বনে না, এখন টোটালি ঝগড়া লাগিয়েই থাকে। পরে আবার এদিক দিয়ে আমার চাকরি নাই, পরে একটা চাকরি নিলাম আবার আয়রন ম্যানে একটা গার্মেন্টসে। পরে নেওয়ার পর ধেয়ে প্রত্যেকদিন বাসায় গেলে ঝগড়া। পরে কি করলাম, রাগে একটা বাসা নিলাম আলাদা। নেওয়ার পর এখন ওরে ওই জাত রাখি, মারে এই জাত রাখি, পরে তাও দেহে ঝগড়া কমে না।
ওকে।
এক পর্যায়ে ওর বাপ মার কাছে অযোগাযোগ করে, রেবেকার বাপ মার কাছে। পরে ওরা কয় দেখ যা করছত করছত, খবরদার তুই গাজীপুরে আসবি না, এখন আসার দরকার।
মানে রেবেকার মা বলে যে তোরা গাজীপুরে কখনোই আসবি না।
হ্যাঁ। পরে কয় ডিভোর্স না হওয়া পর্যন্ত তোরা আসবি না, এখন কিন্তু আসলে বিপদ। পরে এক পর্যায়ে এখন এবার চলতেছে, এখন ও কইতেছে কি দাও চলো গাজীপুরে যাই, এ যা থাইকো না, তোমার মা বাপ ভালো না, আমার হ্যান কয় শ্যান কয়, আমার বাপ মা তুলি গালিগালাজ করে। আমি কই আমি তো থাকি না, দেখো এখন আন্দাজে মার দোষ দিব না তোমার দোষ দিব, কার দোষ দিব, মা কয় তোমার দোষ, তুমি কও মার দোষ। তাও কাগরে কিছু কই না, মুখ বিদ্যা থাকি সবসময় নিজের মানে অশান্তি একটা।
ওকে।
পরে যাই হোক এবার চলতেছে, একদিন কি করছে মানে শুয়ে আসছে, হঠাৎই কি করছে মানে শয়তানি করতে করতে আমার একটা গালে থাপ্পড় মারছে। মানে কেউ আমার গালে থাপ্পড় মারলে আমার আর সহ্য হয় না। পরে আমি কই ঠিক আছে তুমি মারছো ঠিক আছে নাও আমরা গাজীপুর যাই। পরে কয় কে আইজি, আমি কই হয় আইজি। পরে মাথায় ট্রেন নিছি, ট্রেনে গাজীপুর গেছি। যাওয়ার পরে শ্বশুর বাড়ি গেছি, পরে আস্তে আস্তে দুই দিন থাকলাম শ্বশুর বাড়ি। আর মানে সবাই কাগজ চাইতেছে যে তোমরা বিয়ে করছো তোমাকে কাগজ কই,
রাইট,
কি ডিভোর্স দিছো পুলারে ওই ডিভোর্সের কাগজটা কো। এলাকার যত নেতা খেতা আছে ওরা এখন আইসে, আইসা বলতেছে কাগজ দেখাও না হলে সমস্যা আছে। পরে কই ঠিক আছে কাগজ দেখাবো আমার একটা দিন সময় দেয়। আমি যাই ঢাকায় যাই আমার মার কাছে আছে আমি নিয়ে আসি। পরে কয় ঠিক আছে যেদিন যাব ওই দিন আবার সেই কান্নাকাটি করা আমার সাথে। পরে আসলাম অনেক কান্নাকাটি করলো আর মার কাছে আইসি, আইসা দেখি মারতে কাগজ চাইতে, মা কয় কাগজ আমি পুরো ফেলাইছি।
আচ্ছা
কয় কাগজ নাই কাগজ পুরো ফেলাইছি এখন তুই যেমন তাকো।
আচ্ছা কাগজ পুড়িয়ে ফেলেছে কেন?
মানে গেছি মার সাথে
রাগারাগি হয়েছে কারণে,
রাগারাগি করে গেছি এখন ওই রাগে মা কয় পুরো ফেলাইছে। পরে মার সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি অনেক, এক পর্যায়ে মানে মার গায়ে হাত তোলম এরকম অবস্থা।
ছি 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 ছি।
পরে ওই যা রাগারাগি কইরা ক্রমতে চলে আসলাম, অনেক কষ্টে দেশে আসলাম। আসার পর আমার এক ভাইস্তিতে টাকা পাইতাম কিছু, পরে ওইভাবে টাকা পয়সা নিলাম, নেয়া চলতে আসছি খাইতেছি। পরে ওইভাবে পাঁচ ছয় দিন গেল টাকা পয়সাও গেল ফুরায়। পরে এখন কি করবো? এখন পরে আবার মার সাথে যোগাযোগ করি, মা কয় না তুই আমার সাথে কথা বলবি না হ্যান ত্যান, বোনের সাথে কথা বলি। তারপরে এইভাবে আস্তে আস্তে ঢাকায় আসি। পরে ঢাকায় আসি আর মা কয় আইসুত কে আমার ছাড়া তো সুখেই আসো, তা আসার কি দরকার? পরে আমি কই মা যা হয়েছে হয়েছে, দেখেন এখন কি করবো, এখন আপনি যা করবেন আমি তাই করবো। পরে এইভাবে আস্তে ধীরে মার কাছে থাকি, ওদিক দিয়ে এখন কয় আমার কাছে থাকতে গেলে ওর কথা ভুলে থাকতে হবে, তোর একটা বিয়া দেবো দরকার হইলে। এখন আমি কই ঠিক আছে এখন আমি বিয়া করবো না, আমি বিয়া করবো দেরি। পরে এভাবে সারা দিই কিন্তু সত্যি কথা বলতে ওরে আর বলতে পারি না। পরে এখন চাকরিও খোঁজ করি যে চাকরি হইলে ওরে আস্তে ধীরে নিয়ে আসবো আমি, পরে আবার দরকার হইলে বিয়া করবো এরকম। চাকরি হয় না এখন আমার ওই আব্বা কইতেছে চাকরি হয় না তাই থেকে কি করবা যাওগা, মানে আমার তো আর যাওয়ার কোন দাব নাই, দেশে কে আছে কেউ নেই। মা কইতেছে দেখ সারা জীবন তো ঢাকায় থাকলাম, কোন তুই বাড়িটা ছিল বাড়িটাও নাই, এখন বাড়ি ঘর না করলে কিরম দেখা। পরে কই ঠিক আছে আমি একটা ব্যবস্থা করে দেব। এখন ওই আব্বাও আবার আমার সাথে ভালো ব্যবহার করতেছে। তারপর আমার একটা বাড়ি ছিল রুম ছিল, পরে আমার এক রুম আমি ভাইয়ের কাছে দিয়ে দিলাম, বেশি দিলাম 25,000 টাকা দিয়া, আর কিছু আগের টাকা ছিল জমি বেচা ওই দিয়া নাটোরে একটা মারে রুম করে দিলাম।
আপনি রেবেকাকে আনলেন না তারপরে? তাই
না।
ওকে
পরে কই কি জীবনে যা করছি করছি, আমার তো এমনিতেই সব গেছে যাই মাঙর করে দি, আমি তো এমনিতেই মানে সেসব যে কি মানে কি ঘর যে থাকা কি একটা নিরাপত্তা স্থান থাকা কি সেটা আর বুঝি নাই, যে আমার যা হয়েছে হয়েছে, আমার মারা যে এত চাই মারাই সুখে থাকুক। পরে এভাবে ঘর বাড়ি করে দিলাম, তারপর আস্তে আস্তে চাকরি নিলাম হাসপাতালে, চাকরি করতেছি করতে করতে এখন আরেকটা মেয়ের সাথে আবার আমার রিলেশন হলো, নাম রাবেয়া।
ওকে
তার একটা মেয়ে আছে মানে তার স্বামী তারে ফালাইতে গেছিল গা, এখন রাবেয়া বলতেছে তারে 5 তারিখে বিয়ে করা রাখবো হ্যান ত্যান, এখন বাপ মা বলতেছে 5 তারিখে তুই দেশে আসবি, শুধু দেশে বিয়ে ঠিক করে রাখছে দেশে আসবি। আবার এদিক দিয়ে মামার কাছে শুনলাম যে রেবেকার নাকি একটা ছেলে হয়েছে।
নাথিং টু সে ব্রো।
এখন পরে মামার বললাম যে ওর স্বামীকে ওরে মাইনে নিছে, কয় তা জানি না তবে জানি ওর একটা ছেলে হয়েছে। এখন আমি কই ও কি দেশে না এই জায়গা,
হিন্দি সিরিয়াল কেও হার মানায় মোটামুটি এদের যে গল্পটা আমরা আজকে এখানে শুনলাম। বাই দ্য ওয়ে একটা কথা আছে, পাপ নাকি কাউকেই ছাড়ে না, সো দিস ইজ অ্যান আলটিমেট অ্যানাদার এক্সাম্পল ফর হুম অ্যাকচুয়ালি হু আর মেকিং সিন, সো নাথিং টু সে।
দুটো অপ্রিয় সত্য এখানে উঠে এসছে, দুজনের অপ্রিয় সত্য আমরা বলবো, সবুজ এবং আবু পাটোয়ারি। সবকিছু মিলিয়ে আমরা ডক্টর তাজুল ইসলামের কাছ থেকে তার মতামত জানতে চাই এই মুহূর্তে। ডক্টর তাজুল ইসলাম কি বলার আছে আপনার?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দুজন অতিথি, তাদের আমরা গতানুগতিক ভাবে যেরকম অপরাধের কাহিনী শুনি, দুর্ধর্ষ অপরাধী, আর সেই কাহিনীতে তেমন কিছু নাই, দুটাই সাধারণ ধরনের। আর সবুজ যিনি আছে, ইন্টারমিডিয়েট পড়ার পর থেকে গান কাজ করতো, কিন্তু ওই ইউজুয়ালি যাওয়া হয় খারাপ বন্ধুদের সঙ্গে, চলতে গিয়ে সে নেশায় করে। আমরা আগেও বলেছি যারা নেশা করে তারা কিন্তু শুধু নেশায় থাকে না, তারা আরো আরো খারাপ অপরাধ করে চলে যায়। খারাপ তাই দেখা যাচ্ছে যে তারা শুধু নেশা করতো তাই নয়, তারা বিভিন্ন হোটেলে গিয়ে যারা আছে খারাপ মেয়ে যাদের আছে তাদের সঙ্গে সম্পর্ক করছে। কিন্তু তার বাবা তাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল, সেখানে সে মোটামুটি ভালো রেজাল্ট করেছে এবং এখনো সে বিভিন্ন রাজনৈতিক দলে ইয়া করতেছিল, কিন্তু তার মেধা ভালো আসতেছিল বলেই এবং তার বড় ভাই তাকে একটু বোঝানো টোঝানোর পর থেকে সে এখন বলতে পারছে যে সে যে নেশা করতো বা খারাপ কাজ করতো, অথচ সে যদি পড়াশোনা করতো আরো ভালো করতে পারতো। এই আত্মপ্লবির থেকে সে এখানে এসেছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আর যারা অনুষ্ঠান শুনছেন তারা, আমরা আশা করি, আমরা তো এখানে প্রচুর দাগি আসামিদের কথা শুনি, তারা খুব খারাপ অবস্থায় তারপর আমাদের কাছে আসে, কিন্তু সবুজের কাছ থেকে তারা শিখতে পারে। তার বয়স এখন 18, তাতে বুঝাই যাচ্ছে যে অল্প সময় সে আবার ব্যাক করতে পেরেছে, সে আবার স্বাভাবিক এবং ভালো জগতে ফিরে আসতে পারতেছে। তারা এখনো সেই খারাপ পথে আছে বা সেরকম সম্ভাবনা আছে, তারা হয়তো এখান থেকে শিখতে পারে যে না, যদিও ভুল করে ফেলি, খুব দ্রুত আবার যাতে ভুল সংশোধন করা যায়। আর আমাদের দ্বিতীয় অতিথি পাটোয়ারি, যার বয়স এখন 23, আমরা দুটি দেখা যাচ্ছে যে আগে আমরা যাদের কাহিনী শুনতাম তারা অনেক একটু বেশি পরিপক্ক ছিল, তারা কিন্তু দুজনই অল্প বয়সের। এখানে যেটা হচ্ছে যে এখন পাটোয়ারি কিছুটা আত্মসচেতন হয়েছে যে না, আমি অন্যায় করতে কি ভুল করতেছি, এগুলি সঠিক হচ্ছে না, সেজন্য সবাইকে তার অপরাধের কথা বা ভুলগুলি সবাইকে জানাইতে এসেছে। এখানেও আমরা পাটোয়ারিকে স্বাগত জানাই। যে জিনিসটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে এই যে আমাদের দেশে মানে সামাজিক যে প্রথাগুলি আছে সে প্রথাগুলি আজকে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদের পর থেকেই কমার্স নেশা করে, পর থেকেই মেয়েদের সঙ্গে মানে একাধিক মেয়েদের সঙ্গে সম্পর্ক করে, তাদের কাছে নিয়ে যায়, বিয়ে করে, আবার বিয়ে করে ছেড়ে দেয়। এটা ছেলেরাও করে, মেয়েরা করে। একটা সময় আমাদের দেশে এত মানে সহজে এই সমস্ত অপকর্মগুলি ঘটতে পারতো না, কিন্তু ইদানিং খুব বেশি হচ্ছে। অল্প বয়সে ছেলে মেয়েরা নিজেরাই পরিচিত হয়, নিজেরাই বিয়ে করে, আবার নিজেরাই ছেড়ে দেয়। হ্যাঁ, তাদের ভিতরে এক ধরনের অস্থিরতা বোধ হয় কাজ করে, তারা কমিটেড না, তারা জীবনের প্রতি দায়বদ্ধ না যে না আমরা এভাবে করতে পারি না, অনেক ক্ষেত্রেই দেখা গেছে। আর লক্ষণীয় ব্যাপার আছে, যারাই অল্প বয়সে বিয়ে করে, যেমন তাদের বয়স মতো এখন প্রত্যেকেরই বয়স বলতেছে না 18, তার মানে তারও 4-5 বছর আগে থেকেই তারা এগুলি করতেছিল। তার মানে 14-15 বছর বয়সে যদি এই প্রেম নামক জিনিস করতে থাকে, তারপর সেই সময় বিয়ে করে ফেলে, তাদের বয়স কি, তাদের মানে ম্যাচিউরিটি হয় কি, অতএব এই জন্য এদের পরিণতি ভালো হয় না। যারা শুনছেন আশা করি গার্জেনরা বুঝে চেষ্টা করতে হবে যে এরকম সম্পর্কগুলি যাতে অঘটনের দিকে না ঘটে সেদিকে দেখতে হবে, ছেলে মেয়েকে যথাযথ তত্ত্বাবধানের ভিতরে এবং নজরদারির ভিতরে রাখার চেষ্টা করবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। স্পেশালি থ্যাঙ্কস টু ডক্টর তাজুল ইসলাম। পত্রিকা খুললে ইদানিং আপনার লেখা পড়া যায় এবং সেটা বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অনেক বড় বড় কন্ট্রিবিউশনের মধ্যে অন্যতম আমি মনে করি। সাধারণ মানুষের জন্য আপনি যেভাবে ফেসবুকে লিখছেন এবং একই সাথে আপনি যেভাবে পত্রপত্রিকায় লিখছেন সেটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদেরকেও একটা গুড নিউজ দিয়ে রাখতে চাই, যদিও একটু দেরি আছে। সেটা হচ্ছে আমার এ যাবৎকালের সবচাইতে বড় কন্ট্রিবিউটরি ওয়ার্ক আমি যদি বলি সেটা হলো যাহা বলিব সত্য বলিব নিয়ে ভেরি ভেরি এক্সক্লুসিভ একটা বই আমি বের করতে যাচ্ছি যেখানে ডক্টর তাজুল ইসলামের মতামত থাকবে। এবং আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এই বইটি যেদিন মার্কেটে আসবে অন্তত জীবনে একটা বারের জন্য হলেও আপনার এই বইটি আপনি পড়বেন, যেটা আপনাকে বিপদ থেকে কুপথে যেতে আপনাকে সুরক্ষা দেবে, আপনার বিবেককে জাগ্রত করতে কোনো না কোনো ভূমিকা রাখবে। আপনারা অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই আসছে, আমরা কাজ করছি সেই বইটি নিয়ে। আজকের মতো শুভরাত্রি, অনেক ভালো থাকুন, আগামী রবিবার কথা হবে JBSB আনসেন্সর্ডে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.